This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে কুয়াশার রাতে শুনছেন রেডিও সমুদ্রপে দশমিক দুই আর একটু কুয়াশার রাতে হিম হয়ে আছি আপনার সঙ্গে আমি শ্যামী
আর আমি অরিন্দু
আর আজকে আমাদের আজকে আমরা একটা নতুন কথা শুনবো আমি একটা স্টেটাস দিয়ে এসেছি আমার ফ্যান পেজে আজিশানের ফ্যান পেজে সেখানে যেটা লেখা আছে সেটা পড়ে আজকের কুয়াশার আমাদের যে আয়োজন সেটা শুনতে হবে আর তার আগে অবশ্যই আমরা অবশ্যই আমার নিয়মিত যারা গল্প দিতে পাঠান আমার বন্ধু আমাদের বন্ধুরা ইমেল অ্যাড্রেসে বা ইমেলে পাঠিয়ে দিয়ে যান এখানে এসে বা পোস্টে পাঠিয়ে দেন তাদেরটা ভালো হবে কিন্তু তার আগে একটা কাজের খবর জানিয়ে দিই অনেক আমার মনে হয় আমার এখানে কোনো ইন্টারেক্ট করতে চাই না দ্রুতগতি 3G ইন্টারনেট অভিজ্ঞতা নিয়ে এসেছে গ্রামীণ ফোন মাত্র 400 টাকা প্রমোশনাল অফার নিয়ে এলো 512 KBPS এর 2GB স্ট্যান্ডার্ড প্যাক অ্যাক্টিভেট করতে জাস্ট ডায়াল করুন *500*56# আর যুক্ত হয়ে যান দেশের সবচেয়ে শক্তিশালী 3G দুনিয়ার সাথে ড্রাস করার আগে চেক করে নিন আপনি 3G কভারেজের ভেতর আছেন কিনা ইতিমধ্যে ঢাকার বসুন্ধরা বাড়িধারা গুলশান বনানী ওয়াখালী উত্তরা কারওয়ান বাজার কলাবাগান ও ধানমন্ডি 3G কভারেজের মধ্যে চলে এসছে চিটাগংয়ের আগ্রাবাদ ও সিলেটের জিন্দাবাজার চৌহাট্টা আম্বরখানা এয়ারপোর্ট মীরাবাজার ও নায়রপুর 3G কভারেজের মধ্যে চলে এসেছে এবং খুব শীঘ্রই ছড়িয়ে যাবে সারা দেশে এবার আপনার পালা ইচ্ছে হলে চালু বহুদূর গ্রামীণ ফোন আর বিস্তারিত জানতে ভিজিট করতে হবে www.gramminephone.com এই ঠিকানায় আর আমাদেরকে ভয়ের গল্প রহস্যের গল্প খুনের গল্প অর্থাৎ সাসপেন্স এবং কি বলবো থ্রিলার বা ফিকশন যে কোনো গল্পই হোক লিখে পাঠাবার ঠিকানা হচ্ছে ABC রেডিও আমাদের মেইল অ্যাড্রেসটা আগে জানাচ্ছি ABC রেডিও 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ঢাকা ট্রেড সেন্টার সেকেন্ড ফ্লোর কারওয়ান বাজার আর ইমেল অ্যাড্রেসটা তুমি বলে দাও
আমাদেরকে ইমেল করতে হবে ABC রেডিও
কুয়াশা FM8920@gmail.com ভয়ে অনিন্দু আগেই কথা চলিয়ে যাচ্ছে
কারণ অনেক বন্ধুরা আমাদের গল্প পাঠিয়েছে অনেক ভয়ের আসলে
একটা বন্ধু কিন্তু বলেছিল যে তাকে ইনফর্ম করতে হবে তার গল্প করার আগে সেটা কি করা হয়েছে না করা হয়নি
না
আচ্ছা সেটা দায়িত্বটা আমি সিফাতকে দিচ্ছি সেটা একটু পরে পড়া হোক
হ্যাঁ
তার নামটা আগে বলে দিই আমরা যদি সেই মুহূর্তে শুনতে থাকে তাহলে সে কনফার্ম
তার নাম হচ্ছে ওয়াহিদ খুলশী চট্টগ্রাম
ওকে তো এখন কাটটা করছে ওয়াহিদেরটা
না এখন আরেকজন পাঠিয়েছেন উনি নাম ঠিকানা দেননি
না নাম ঠিকানা দিয়েছেন
হ্যাঁ মানে ফোন নাম্বার দেননি উনি লিখেছেন
উনি হয়তো এমনি শোনেন
আশরাফুল ইসলাম পলাশ
ঠিক আছে আমরা মূল গল্পে যাবার আগে আমাদের বন্ধুরা এত কষ্ট করে খুব আজকের গল্পটি অত্যন্ত চমৎকার আমি বলছি খুবই ভালো লাগবে আপনাদের আমরা গল্পে চলে যাই শুরু করো তুমি
আচ্ছা গল্পের নাম দিয়েছেন শীতল স্পর্শ উনি লিখেছেন দক্ষিণ মুগদা ঢাকা থেকে
আচ্ছা আরেকটা জিনিস জানিয়ে রাখছি আমাদেরকে SMS পাঠাবার ঠিকানা হচ্ছে যে কোনো মোবাইল থেকে 222 তার আগে যেটা করতে হবে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন সেখানে ABC লিখে আপনার কথা নাম দিয়ে পাঠিয়ে দেবেন শুরু করো
তামাকের কটু গন্ধ ক্রমে তীব্র হচ্ছে প্রচন্ড অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না রাকিব তবে অনুমান করতে পারছি কিছু একটা এগিয়ে আসছে তার দিকে সাধারণত অন্ধকারে কিছুক্ষণ থাকলে চোখ শুয়ে আসে আপছা আপছা দেখা যায় কিন্তু নিকোষ কালো এই অন্ধকারে কিছুতেই চোখ শুয়ে আসছে না অন্ধকার যেন আরো ক্রমশ বেড়ে যাচ্ছে কিছুক্ষণ আগেও শীত শীত লাগছিল রাকিবের হঠাৎ করে যেন তাপমাত্রা বেড়ে গিয়ে গেছে প্রচন্ড ঘামছে সে এমন সময় কে যেন রাকিবের ঘাড়ে শীতল নিঃশ্বাস ফেললো রাকিবের শীত দ্বারা দিয়ে ভয়ের একটা শীতল স্রোত নেমে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এক ফোঁটা পানির জন্য যেন বুকের ছাতি ফেটে যাচ্ছে কিছুক্ষণ আগেও ঘরে তামাকের তীব্র কটু গন্ধ ছিল হঠাৎ তা মিলিয়ে গেল এবং মাছের পচা আষ্টে গন্ধে ভরে গেল পুরো ঘর ঘর হ্যাঁ ঘরই বলছে যদিও জানে না সেটা আদৌ ঘর কি, কারণ প্রচন্ড অন্ধকার ঘরে পচা মাছের আষ্টে গন্ধে রাকিবের দম বন্ধ হয়ে আসা জোগাড় হলো। শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে, হাত পা অসাড় হয়ে আসছে। একটা কিছু ধরার জন্য হাতড়ে বেড়াচ্ছে রাকিব, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না সে, যেন তার চারদিকে মহা শূন্য স্থান। হঠাৎ করে গলা ও মাথায় শীতল হাতের স্পর্শ পেল রাকিব। কিছু বুঝে ওঠার আগে কট করে শব্দ তুলে ঘাড় হতে মাথা আলাদা করে ফেলা হলো। প্রচন্ড চিৎকার দিয়ে জেগে উঠল রাকিব। ঘরে ড্রিম লাইটের নীলাভ আলো একটা আধি ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। বুঝে উঠতেই কিছুটা সময় লাগলো রাকিবের, যে সে আসলে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছে। ধাতস্থ হবার পর রাকিব বুঝতে পারল তার সারা শরীর ঘামে জপজপ করছে। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঠক ঠক করে পানি খেলো রাকিব। ঘড়িতে দেখলো 5টা বাজে। লোকমুখে শুনেছে ভোরের স্বপ্ন নাকি অনেকখানি সত্যি হয়, কথাটা মনে হতেই বুকের মধ্যে ধক করে উঠলো রাকিবে। মাথা থেকে দুঃস্বপ্নটা তাড়ানোর চেষ্টা করলো রাকিব। একই দুঃস্বপ্ন সে পরপর 3 রাত ধরে দেখছে। মনে মনে বলল যে এখন তো বিজ্ঞানের যুগ, এই যুগে ভূত প্রেত বলে তো কিছু নেই। কথাটা নিজের কাছে নিজের কেমন যেন অবিশ্বাস লাগলো, সত্যি কি ভূত প্রেত বলতে কিছু নেই? এতই ঘেমে গেছে রাকিব যে শরীর থেকে বোধকা একটা গন্ধ তার নাকে এসে লেগেছে। গোসল করা দরকার, বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল রাকিব। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রাকিব স্বপ্নের কথা ভাবতে লাগলো। 3 দিন আগের রাতে ঘটে যাওয়া ঘটনার সাথে কি এই স্বপ্নের কোনো সম্পর্ক আছে? কি ঘটেছিল 3 দিন আগের রাতে? সেই কথাটা মনে করতে করতে শাওয়ারটা বন্ধ করে ভেজা শরীর নিয়ে বাথরুম থেকে বের হয়ে আসলো। তারপর স্টোর রুমের দিকে রওনা দিল। স্টোর রুমে তালা খুলে ভিতরে ঢুকলো রাকিব। ঘরের ভিতরে কিছু পুরনো আসবাবপত্র, তাতে ধুলোর আস্তরণ পড়ে আছে। ঘরের এক কোণে একটা ডিপ ফ্রিজ, তাতে কোন ধুলোর আস্তরণ নেই এবং ফ্রিজটি সচল। এ থেকে বোঝা যায় যে ফ্রিজটি এখানে অল্প কিছুদিনের যাবত আনা হয়েছে। রাকিব ধীরে ধীরে ফ্রিজের দিকে এগিয়ে গেল। ফ্রিজের ঢাকনা খুলে তাকে রইল কিছুক্ষণ। সেখানে শুয়ে আছে তার প্রিয়তমা স্ত্রী ফারিহা, চোখ দুটো খোলা, সেখানে ঘৃণার দৃষ্টি। ফারিয়ার গলায় তখনও জড়ানো হলুদ ওড়না, যেটা দিয়ে রাকিব নির্দয়ের মতো খুন করেছে ফারিয়াকে। রাকিব নিচু হয়ে ফারিয়ার কপালে চুম্বন করল। তারপর ফারিয়ার হাতে হাত রেখে বলল, ক্ষমা করে দিও আমায়, আমি তোমাকে কখনোই খুন করতে চাইনি, কখনোই না। রাকিবের চোখ থেকে তপ্ত অশ্রু জল গাল বেয়ে ফারিয়ার হাতের উপর পড়তে লাগলো। রাকিব ফিরে আসার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু কি রাকিবের হাত যেন কে ধরে রেখেছে, সে তার হাত নিজের কাছে টেনে আনতে পারছে না। হঠাৎ করে ঘরের আলো নিভে গেল, মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকারে তুরিয়ে গেল চারপাশ। তামাকের কটু গন্ধে ভরে উঠল সমস্ত ঘর। রাকিবের প্রচন্ড আতঙ্ক নিয়ে অপেক্ষা করছে শীতল একটা স্পর্শে। গল্পতে একটুটুকুই
বেশ ভয় লাগে, খুব চমৎকার গোছানো লেখাতে, ছোট হলেও খুব আপনি নিশ্চয় শুনছেন এই মুহূর্তে। শুনবার আগে যেটা বলছি একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে ফিরে এসে আপনার গল্প শুনে আমরা সোজা চলে যাবো আমাদের মূল কুয়াশার গল্পে আজকে। তার আগে যেসব বন্ধুরা লিখেছেন বা লিখেছো, আবারও বলছি আমাদের লিখবার ঠিকানা 111, যে কোনো মোবাইল থেকে। এবং বারে বারে বলছি যারা খুব ভয় পাও বা যাদের চিত্ত একটু দুর্বল, অর্থাৎ হার্টের প্রবলেম আছে অথবা হার্টের প্রবলেম আছে বা বয়স হয়ে গেছে অনেক, খুব ভয়ঙ্কর শব্দ বেশি নিতে পারে। এবং যারা 18 বছরের নিচে যাদের বয়স, যদিও অনেক বন্ধু আছে ক্লাস 7, 6, 7 এর, যদি সাহস থাকে বাড়ি থেকে অবশ্যই অভিভাবকের পারমিশন নিয়ে শুনতে পারো কুয়াশা, নইলে কিন্তু নয়। একদম ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি শারমিন এবং অনিন্দ কুয়াশায়। আরো একবার বন্ধুদের স্বাগত এই কুয়াশার রাতে, সঙ্গে আছি শারমিন
আর আমি অনিন্দ।
সোজা চলে যাবো ওয়াহিদ কেডি। আচ্ছা ওয়াহিদ কেডি পুরো নামটা যদি আপনি এই মুহূর্তে শুনতে থাকেন, আপনি প্লিজ
আমাকে লিখে পাঠান। আপনি ব্র্যাকেটে লিখেছেন কাইন্ডলি ইনফর্ম ইফ মাই স্টোরি ইজ সিলেক্টেড, সিলেক্টেড বলেই পড়ছি এবং আপনাকে ইনফর্ম করা হয়ে গেছে। আমি গল্প শুরু করছি। 8 অক্টোবর 2012, বাচ্চা মনে না থাকলেও তারিখটা মনে আছে। এবং আরেকটা জিনিস মনে আছে, মেয়েটার পরনে ছিল লাল রঙের ড্রেস। বেশ ঠান্ডা পড়েছিল রাতে, শীতের রাত ছিল, তাই কুয়াশাও পড়ছিল হালকা হালকা। অ্যাক্সিডেন্টটা যখন হয়েছিল তখন প্রায় রাত 12:30 বাজে। সাজ্জাদ সাকিব চিটাগাং থেকে ঢাকা ফিরছিল, পরদিন অফিসে যেতে হবে। রাস্তা ফাঁকা, রাস্তা ফাঁকা থাকে, বেশ জোরেই গাড়ি চালিয়ে যাচ্ছিল সে। হঠাৎ অসাবধানতা বশত প্রচন্ড জোরে গাড়িটা একটা মেয়েকে ধাক্কা মারে। অ্যাক্সিডেন্টটা করার পর সাকিবের উচিত ছিল মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া, কিন্তু তা না করে সে মেয়েটাকে ওই অবস্থায় ফেলে রেখে চলে আসে। কিন্তু তারপরই শুরু হয় সমস্যা। এরপর থেকে প্রায় রাতেই সাকিব মেয়েটিকে স্বপ্নে দেখত। চেহারা বোঝা যায় না, শুধু লাল কাপড় পরা একটা অবয়ব। প্রায় কেঁদে ফেলবে এমন সুরে তাকে প্রশ্ন করে, তোমরা কেন এমন করলে? নিজের অপরাধ বোধ থেকেই সে একদিন পুলিশের কাছে আত্মসমর্পণ করল। পুলিশ ইন্সপেক্টর সাদমান সাদি প্রথমে এই ব্যাপারটাকে তেমন একটা গুরুত্ব সহকারে নিলেন না, পরে পুরো ঘটনাটা শুনে তিনি কেসটা ইনভেস্টিগেশনের দায়িত্ব দিলেন প্রাইভেট ইনভেস্টিগেটরকে। প্রাইভেট ইনভেস্টিগেটর মুক্তাদের হাসান, এবং সবাই গোয়েন্দা হাসান নামে তাকে ডাকে, এবং সে বেশ জনপ্রিয়, বেশ নাম ডাক আছে তার গোয়েন্দা মহলে। লোকে বলে হাসানের বন্দুক থেকে বের হওয়া গুলি মিস হতে পারে, কিন্তু হাসানের মুখ থেকে বের হওয়া কথা কোনোদিন বিফলে যাবে না। তো যাই হোক, হাসান সাহেব প্রথমে সাজ্জাদ সাকিবের কাছ থেকে পুরো ঘটনাটা শুনলেন, অ্যাক্সিডেন্টের ঘটনাস্থলেও গেলেন, এরপর শুরু করলেন তদন্ত। 8 অক্টোবর 2012 রাতে ওই রোড থেকে একটি মেয়ের লাশ সংগ্রহ করে পুলিশ তার লাশটির আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করে। লাশটির আত্মীয়র ঠিকানা জোগাড় করে তাদের সাথে কথা বলতে যায় গোয়েন্দা হাসান। মেয়েটির নাম ছিল শাজিয়া, ফ্রেন্ড রুনা। জনি নামের একটা ছেলের সাথে তার রিলেশনশিপ ছিল। ঘটনার দিন বিকেল বেলা জনির সাথে শাজিয়া দেখা করেছিল, তারপর একসাথে ডিনার করে তারা দুজন। এরপর রুনা বাসায় যাওয়ার কথা বললে জনি এবং তার কয়েকজন ফ্রেন্ড মিলে রুনাকে একের পর একই জোর করেই বাইরে একটি জায়গায় নিয়ে যায়। ওই জায়গায় জনি এবং তার বন্ধু জামিল, জাহিদ আর নিজাম এই কজন মিলে রুনার উপর অমানবিক শারীরিক নির্যাতন করে। নিজের ভালোবাসার মানুষটির কাছ থেকে এমন এক আচরণে নিশ্চয় প্রচন্ড প্রচন্ড ভাবে আঘাত পেয়েছিল মেয়েটা। ওই রাতে প্রচন্ড মদ্যপান এবং শারীরিক উন্মাদনার ফলে জনি এবং তার তিন ফ্রেন্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে ওই জায়গা থেকে পালিয়ে যায় রুনা। যত সম্ভব লিফট চেয়েছিল যে কটা গাড়ি যাচ্ছিল, এবং সাজ্জাদের গাড়িতে লিফট চাইতে সাজ্জাদ সাকিবের গাড়িতে সে গাড়ির সামনে দাঁড়িয়েছিল মেয়েটি লিফট চাইবার জন্য। পুরো ব্যাপারটা স্বাভাবিকই লাগলো হাসান সাহেবের, এবং তখন অ্যাক্সিডেন্টটা হয় হাসান সাহেবের কাছে। নিজের গোয়েন্দা জীবনে এমন ঘটনা আগেও দেখেছেন তিনি, কিন্তু একটা ব্যাপার তিনি ভেবে খুব আশ্চর্য হলেন, যে খেয়াল করলেন যে পুরো ব্যাপারটার মধ্যে কোথেকে যেন একটা প্যারানর্মাল একটা ব্যাপার চলে আসলো। জনি এবং তার চার ফ্রেন্ডের খবর পাওয়া যায়নি, কিন্তু এই ঘটনায় যারা ইনভলভ হয়েছে তারাই একটা অ্যাবনর্মাল ব্যাপারের মধ্যে দিয়ে গেছে। লাল ড্রেস পর একটা মেয়ে, ফেস বোঝা যাচ্ছে না, করুণ সুরে বলছে, তোমরা এমন কেন করলে? হয়তো আজকের পর থেকে এই ব্যাপারটি ঘটবে আপনার সাথেও, তাই সাবধান। বাবা সবাইকে সাবধান করে দিচ্ছে। কিন্তু গল্পের শেষের দিকে ওয়াহিদ কে যে আপনাকে বলেছে, আপনি যে গল্পটা লিখেছেন এটা খুব অনেক খুব জানকমন কাহিনী তা না, কিন্তু এরকম গল্প যতবারই আমরা শুনি আমরা বেশ আগ্রহ নিয়ে শুনি, এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে। কিন্তু শেষটায় আপনি কোথায় যেন গল্পটা একটুখানি আমার মনে হয় একটু একটু অসংলগ্ন হয়ে গেছে, বোঝা গেল না।
থাকলে ঠিক আছে, ভালো কথা, কিন্তু শেষটা ঠিক শেষ হলো না। কারা দেখেছে, কারা দেখতো, তাদের খবরও পাওয়া যায়, এইটা আমি ঠিক বুঝতে পারলাম না। তারপরেও থ্যাংকস ফর ইয়ার গুড এফোর্ট, আপনি নিশ্চয়ই শুনেছেন, এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের গল্পে চলে যাবো। কিন্তু তার আগে একবার দেখি নেই যে আমাদের একটা লিখে পাঠিয়েছে ভূত, সেটা ঢাকায় ভাষা লিখেছে, এটা তো তোমার কত সাহস দেখা যাবে যে ঘুমোতে যাচ্ছে ভূতের ভয়। ঠিক আছে যাও, চিটাগং থেকে কখন আর যেটা দেখেছো সেটার উত্তরটা একটু পরে দিব, এখন সময় হয়নি। তাও তোমাকে অগ্রিম লিখবার জন্য অগ্রিম ধন্যবাদ। জান্নাতুল নাইম লিখেছেন, শ্যামিন আপু আমি ক্লাস সেভেনে পড়ি, আমি সবসময় কুয়াশা শুনি। বাহ, কিছু কিছু কুয়াশা কিন্তু একেবারেই তোমার বয়স উপযোগী নয়, এটা আমি আগেও বলেছি, সুতরাং বাড়ি থেকে পারমিশন নিতে হবে সেই ক্ষেত্রে। আর ফামিদা লিখেছে, শ্যামিন আপু আই লাভ ইউর ভয়েস, ইটস সিডাকটিভ, ইটস দ্য মেইন থিম অফ কুয়াশা। থ্যাংকস ফামিদা, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা,
আর আমার মনে হয় আমরা কি গল্পে চলে যাবো?
এখন
আর পড়ার সময় নেই, কারণ আমাদের হাতে সময় কম। আমরা আজকে যে কুয়াশার কাহিনী যেটা আমরা প্রমোদে শুনছিলাম, সেটা ভয় নাকি কোন অপশক্তি নাকি কোন ফিকশন, সেটা গল্পটা শুনলে আমরা বুঝতে পারবো। বন্ধুরা, আমরা শুরু করে ফেলছি আজকে কুয়াশার গল্প। আমরা তার আগে লিখে পাঠাবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুদের ইচ্ছে করতে পারেন যে কোনো মোবাইল থেকে, এবং এবিসি রেডিও ফ্যান পেজ এবং আর দেশ আমি ফ্যান পেজ তো আছি, সঙ্গেই থাকবেন, সঙ্গে আছি শ্যামিং
আর আমি অনিন্দ,
আর শুনছেন এবিসি রেডিও 90.2। অনেকদিন ধরে সুমন একটু ছুটির জন্য হাসফাস করছিল, আজ অবশেষে স্বস্তি দিল। ছুটির অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করেছে তার স্যার, এখন সে ঢাকা টু সিলেট বাসে চেপেছে। পৌঁছাতে পৌঁছাতে অবশ্য সন্ধ্যা পার হয়ে যাবে, হাসপাতালে জয়েন করার পর একটু অবসর মিলেনি তার। গত বছরই পাশ করেছে সেলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে, এখন কাজ করছে ঢাকার এক নাম করা প্রাইভেট হাসপাতালে। ডাক্তারি পেশাটা তার শুধু পেশা নয়, নেশাও বলা চলে। গত এক বছরের ছুটি ছাটার কথা মাথাতেও আসেনি তার, কিন্তু এবার বিষয় জানালো আবির কিছুতেই আর ওয়েট করতে চায় না। বারবার করে বলে দিয়েছে জানুয়ারিতে ছুটি ম্যানেজ করতেই হবে, তা সে যে করেই হোক।
হ্যালো
হ্যালো, হ্যাঁ বলো।
বিজি
একটু আছি, একটু পরে একটু অপারেশন শুরু হবে।
আমি কখন কথা বলবো তোমার সাথে?
এখনই বলো না,
সিরিয়াসলি শুনতে হবে।
সিরিয়াসলি শুনছি।
আমরা বিয়ে কবে করছি?
করবো তো খুব শিগগিরই।
সেটা কবে?
তোমার কি হয়েছে আবির?
শুনুন, আমি আর ওয়েট করতে চাচ্ছি না, দুজনে এস্টাবলিশ, কাজে আর সময় নষ্ট করো কি দরকার? আর ভাইয়া ভাবির কি রিয়াকশন হবে কে জানে, এগুলোকে ম্যানেজ করতেও তো টাইম লাগবে। তুমি এভাবে এড়িয়ে গেলে হবে?
এড়িয়ে যাচ্ছি কে বললো? তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না।
আমি ভুল বুঝতেছি না, কিন্তু আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছি সোমনা, কি জানি দূরে আছি সেজন্যই কিনা, আমি তোমাকে হারাতে চাই না।
আমিও তোমাকে ছেড়ে বাঁচতে বা মরতে কোনোটাই পারবো না।
তাহলে প্লিজ জানুয়ারিতে দিন সাতেক ছুটি ম্যানেজ করে চলে আসো, তোমাকে না দেখে পারছি না।
যে কোনো দুজন মিলে আপাদুলের কাছে তাদের সম্পর্কের বিষয়টা বলে বিয়ের কথাটা ঠিক করবে। সুমনের আপাদুল্লা ভাই হল আবিরের অবশ্য ভাই ভাবি। আবিরের মেজ ভাইয়ের সাথে সুমনার বড় এবং একমাত্র বোন লুবনার বিয়ে হয় 4 বছর আগে, তখনই আবিরের সাথে আলাপ সুমনার। 4 বছর অনেক সময়, অথচ মনে হয় এই তো সেদিন বিয়ে বাড়িতে সবাই হই হুল্লোড় করছে, চিৎকার চেঁচামেচি করছে। সুমনার আবার মাইগ্রেনের সমস্যা, একটুতেই মাথা ঘুরে যায়। একটা পেইন কিলার খেয়ে একটু নির্জন জায়গা খুঁজছিল, চোখ বন্ধ করে একটু শুয়ে থাকবে বলে। বরের বাড়ির এক কোণার একটা রুম ফাঁকা পেয়ে দরজাটা একটু ভিড়িয়ে বিছানায় শুয়ে চোখের উপর হাত রেখে সোনা একটা ন্যাপ নেবার চেষ্টা করছিল।
এমে কতক্ষণ থাকবে এখানে?
ও মাই গড, আপনি আপনি কখন ঢুকলেন?
আমি ঢুকিনি, ছিলাম আগে থেকে, তুমি পরে ঢুকেছো।
কি, আমি তো ঢোকার সময় কাউকে দেখিনি।
সামনে ছিলাম না।
মানে?
মানে ওই আলমারির পেছনে ছিলাম।
আলমারির পেছনে? কেন, চোর নাকি আপনি?
আরে আমার ধরে আমাকেই চোর বলছো।
কে আপনি আর আমাকে তুমি করে বলছেন কেন?
আমি আবির, বরের বেশি কবির, আমার মেয়ে সবাই।
ও সরি, কিন্তু বিয়ে দিন তো আপনাকে দেখিনি।
আরে বাবা মহা ঝামেলা, তো এক্সাম ছিল, আজ সকালে আসছি।
কিন্তু আলমারির পেছনে কি করছিলেন?
বই পড়ছিলাম।
বই আলমারির পেছনে বসে?
সামনে বসে পড়ছিলাম, সবার চক্ষু ছিল পড়েছি, এ কাজ সে কাজে পাঠাচ্ছিল, তাই পেছনে চলে গেলাম।
বেশ কাম চলতো আপনি।
আরে তা না, ঢাকা থেকে আসার সময় একটা ইন্টারেস্টিং বই পড়ছিলাম, শেষ না করা পর্যন্ত শান্তি পাচ্ছিলেন না তাই।
ও আপনি এখন আমাকে তুমি করে বলছেন?
ইচ্ছে করে বলছি, কারণ তুমি আমার তিনলের জুনিয়র।
আপনি সলিমুল্লায় পড়েন?
না, ঢাকা মেডিকেল, তবে তোমাকে দেখতে সলিমুল্লায় গিয়েছিলাম।
আমাকে দেখতে? কেন, বিয়ের পাত্রে আমাকে ভেবেছিলেন নাকি?
আমার জন্য ঠিকঠাক আছে কিনা তাই দেখতে। কিছু না কিছু না, বেরোনোর আগে তালাটা চেপে দিও, আমার রুমে অন্য কারো ঢোকা আমি পছন্দ করি না।
এই কথা বলেই সেদিন আবির ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। খুব মেজাজ খারাপ হয়েছিল সুমনের, বরের ভাই হয়েছে বলে কি এমন স্টুপিডের মতো কথা বলবে? পরে বুঝেছিল আবির সেদিন ইচ্ছে করেই ওভাবে কথা বলেছিল, একটু দুষ্টু তবে অনেক ভালো ছিল। সুমনা পরে জেনেছিল লুবনার বিয়ের আগে আবির ওর কলেজে গিয়ে সুমনাকে দেখে এসে বন্ধুমহলে রটিয়ে দিয়েছিল, 4 বছর পর ওর নিজের বিয়ের জন্য মেয়ে একদম ঠিকঠাক, এখন থেকে সে এঙ্গেজ। কোন সুন্দরী রমণী যেন তার দিকে কোনো লোভাতুর দৃষ্টিতে না তাকায়। ধীরে ধীরে সুমনারও ভালো লেগে যায় আবিরকে। অবাক বিষয় হলো যে দুষ্টুমির কারণে আবিরকে প্রথম দেখায় ভীষণ বিরক্তিকর লেগেছিল, আর সেই দুষ্টুমির কারণে কখন যদি ভালোবেসে ফেলেছে সুমনা টেরও পায়নি। সুমনার আপা আর দুলাভাই কবির সিলেট শহর থেকে একটু দূরে আমিনাবাদ টি গার্ডেনের কোয়ার্টারে থাকে। তার দুলাভাই টি গার্ডেনের ম্যানেজার, ওখানে যাচ্ছে সুমনা। আর আবির সিলেট সরকারি হাসপাতালে জয়েন করেছে 2 বছর হল। হাসপাতালের পাশে একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে এখন সেখানে থাকে। এতবার করে সুমনা বলেছে ঢাকায় কোনো সরকারি বা প্রাইভেট হাসপাতালে জয়েন করতে, কিছুতেই শোনেনি আবির। ওর একই কথা, ঢাকায় ডাক্তাররা সেবার ব্রত নিয়ে ডাক্তারি করেন না, ঢাকায় থাকা মানে ডাক্তার হয়েও নিজেকে বিজনেসম্যান হিসেবে গড়ে তোলা। আর আবিরের যুক্তির সাথে সুমনা কখনোই পেরে উঠছে না। বিয়ের কথাটা পাকা হলে সুমনারই এদিকে আসবার ব্যাপারে চেষ্টা করতে হবে, কারণ আবির সিলেট আর সে ঢাকায় থাকতেই পারবে না। এসব ভাবতে ভাবতে সুমনা কখন ঘুমিয়ে পড়ে টের পায় না। রিক্সা থেকে সুমনা যখন আমিনাবাদ টি গার্ডেনের কোয়ার্টারের সামনে দাঁড়ালো, তখন সন্ধ্যা গড়িয়ে রাত নামবে নামবে করছে। ভাড়া নিতেই সুমনা গেটের দিকে হাঁটা শুরু করল। গেটটা হা করে খোলা আছে, সুমনা গেট পেরিয়ে ভেতরে যেতে থাকল। সবুজ ঘাসের মাঝখান দিয়ে সরু ইটের রাস্তা বেছানো, সে পথে সুমনা হাঁটতে থাকল বাংলোর দিকে। আশেপাশে কাউকেই দেখছে না, বাংলোর ভেতরে সব আলো নেখানো। এমনিতে বাংলোটা ভয়ানক সুন্দর, কিন্তু আধার ঘিরে সন্ধ্যায় সুমনা কেমন গা ঝমঝম করে উঠল। এমন সময় পেছন থেকে গাড়ির তীব্র হর্ন আর আলো এসে পড়ল সুমনার উপর। আলোর তীব্রতায় সে কিছুই দেখতে পেল, শুধু বুঝল একটি গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। ধীরা এবারের পুরনো দারোয়ান। লুবনার বিয়ের পর থেকে সুমনা এবাড়িতে যতবার এসেছে ততবারই ধীরাকে দেখেছে। বয়স 50-এর কোথায় হলেও বেশ শক্ত সমর্থ, সুমনাকে বেশ পছন্দ করে। দিদি দিদি বলে এই গাছ থেকে কুল পেড়ে দেয়, জঙ্গল থেকে চমৎকার চমৎকার সব নাম না জানা জঙ্গলি ফুল এনে দেয়। কিন্তু এবার সুমনা এতক্ষণ হলো এসেছে, আচ্ছা ধীরাকে দেখেনি কেন? আর ধীরা এবার তাকে দেখলো না কেন? সুমনা এসব ভাবতে ভাবতে দেখলো হন্তদন্ত হয়ে ধীরা দৌড়ে আসছে।
সব বলতাম হুম
কেউ বলেছিলি নাকি কতক্ষণ থেকে তোর সাপ হর্ন বাজাচ্ছেন?
না মাইঝি, এই আর একটুকু লড়ি গিয়েছিল।
এই সন্ধ্যাবেলায় আঁক লেগে গেলে চলবে? দিনে দিনে ফাঁকি বাদ হয়ে উঠছে, সামান ঘর নিয়ে যা।
সুমনা তুই কখন এলি আর ব্যাপারটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ধীরা ভেতরে নেয়নি? আমি তো সে কাউকে দেখলাম না, ধীরা দেখলো তো এখনই দেখছি।
মানে ধীরা গেট খুলে দেয়নি? তাহলে তুই এখানে ঢুকলি কি করে? গেট তো বন্ধ ছিল।
না তো, গেট তো হাফ অল খোলা ছিল, আমি ঢুকে গেলাম।
গেট খোলা ছিল? তাহলে আমরা গেট বন্ধ পেলাম কি করে?
এই
তাই তো, ধীরাটা আসলেই ফাঁকিবাদ হয়েছে। হোয়াটএভার, ওয়েলকাম টু আওয়ার হোম মাই ডিয়ার শালিকা।
খালামুড়ি তুমি আমাকে দেখছো না কেন?
দেখছি তো সোনা, তোমার মা বাবার সাথে কথা বলছিলাম তো। তুমি কেমন আছো দেবী?
আমি দেবী না, মা বলেছে আমি বড় হয়ে গেছি, এখন আমি গ্লাসে করে দুধ খাই।
তাই? ও সরি সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো।
তুমি আমার সাথে ঘুমাবে মা? রাতে খালামুড়ি আমার সাথে ঘুমাবে।
আচ্ছা আচ্ছা, খালামুড়ি এখনো ভেতরেই গেল না, রাতে কোথায় ঘুমাবে সেটার প্ল্যান চলছে তাই না?
তুই এমন খবর নেই, কথাবার্তা নেই, হুট করে চলে এলি কেন বলতো? আদিত্য বলছিল তুই ভীষণ ব্যস্ত।
ও তাই নাকি, কোথায় তিনি?
কাল সকালে আসবে, কি যেন কাজ আছে তোর আপার আমার সাথে।
আচ্ছা তুমি কি এখানে দাঁড়িয়ে আর কতক্ষণ কথা বলবে? কত দূর থেকে এসেছো? এই শুনো, চল ভেতরে চল তো।
সবাই মিলে বাংলোর ভেতর পা বাড়াতে একটা গরম দমকা বাতাস সবার গায়ে লাগলো। জানুয়ারির ভর শীতে এমন গরম বাতাস হওয়ার তো কথা না, লুবনা বা কবির কেউ পাত্তাই দিল না। সবাই ভেতরে যাচ্ছে, নিশ্চয় সবার আগে আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছে, তারপরে কবির এবং তারপর লুবনা, আর সবার পেছনে সুমন। কেউ খেয়ালই করল না ওই গরম দমকা বাতাস গায়ে লাগার সাথে সাথে সুমনার চোখ দুটো ঘোলাটে হয়ে গেল, আর তার চোখগুলো হাওয়ায় নৌকার পালের মতো সোজা হয়ে উঠছিল। দরজার কাছে গিয়ে একবার পেছনে ফিরে তাকায় সুমনা, কেউ তাকে দেখেছে কিনা। ভাগ্যিস সুমনার সঙ্গে কেউ ছিল না, কিন্তু দূর থেকে একজন তাকে ভয়ঙ্কর চেহারায় দেখেছিল, আর দেখে সে আঁতকে ওঠে। ধীরা সুমনার ব্যাগটা আগেই ভেতরে নিয়ে গেছে, ঠিক হলো সুমনা আর মিষ্টু এক ঘরেই থাকবে। মিষ্টু তো আনন্দে আত্মহারা, সারা বাড়ি তিরিং বিরিং করে লাফাচ্ছে সে। এক ফাঁকে সুমনার কানে কানে সিক্রেট খবর জানালো যে সে আর আগের মতো বিছানায় শুশু করে না, বড় হয়ে গেছে। সুমনা মিষ্টির কথায় হাসলো, মাত্র 3 বছর বয়স, অথচ এত পাকা মেয়েটা। কবির এবং লুবনা সুমনাকে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসতে বলল। 1 ঘন্টার মধ্যে সুমনা গোসল সেরে ডাইনিং রুমে হাজির। বেশ হালকা লাগছে এখন, পানি যদিও বেশ ঠান্ডা ছিল কিন্তু ঝামেলা এড়াতে সে ঠান্ডা পানিতে কাজ সেরে নিয়েছে। রাতের খাবার দাবার খুবই সাদা মাটা। সুমনা এ পর্যন্ত যতবার এখানে এসেছে আগে থেকে খবর দিয়ে এসেছে, সুমনা না জানালেও মা ঠিকই চিঠিতে জানিয়ে দিতে। আর এই জায়গাটা সুমনার অনেক পছন্দের, প্রতিবার আসার সময় নানা রকম অদ্ভুত সব প্ল্যান নিয়ে আসে। সুমনার সিলেট আসা মানেই সে কতদিন পিকনিকের আমেজ এই বাড়িতে। এবার আমার নোটিশ ছাড়া আসাতে কবির এবং লুবনা দুজনে একটু অবাক। খাবার টেবিলে টুকটাক কথার পরেই কবির এবং লুবনা সুমনার কাছে জানতে চাইল হঠাৎ এভাবে খবর না দিয়ে আসার কারণ কি।
কেন তোমাদের এখানে কি খবর না দিয়ে আসা যাবে না?
যাবে না কেন, কিন্তু তুই এলে তো আমার অফিসের কাজে একটু ঢিলেমি পড়ে যায়, আর এভাবে তো তুই আসিস না।
ও তাই, মন চাইলে তাই চলে এলাম। আচ্ছা আবির ভাই কখন আসবে?
কাল সকালে।
একটা ফোন করে দিই আবির ভাইকে, চমকে যাবে।
আবিরের কোয়ার্টারের ফোনটা ডেড কয়েকদিন ধরে।
ও তাহলে আর কি করা, কদিন থাকবে তো? যা ব্যস্ত থাকিস তুই, দিন দিন একটা থাকছি, কাজ শেষ করেই চলে যাব। ও আচ্ছা, তুই কোনো কাজ নিয়ে এসেছিস? অফিসার নাকি?
আরে না না, পার্সোনাল কাজ এসেছি,
আমার খাওয়া শেষ, আমি উঠছি, ভীষণ টায়ার্ড লাগছে, সকালে কথা হবে।
সুমনা টেবিল থেকে উঠল। রাত খুব একটা বেশি হয়নি, মাত্র 10টা বাজে। একে তো শীতের রাত, তার উপর এলাকাটা বেশ শুনশান, কেমন যেন সন্ধ্যার পর থেকে মাঝরাত মনে হয়। ধীরে আছি সন্ধ্যার পর থেকে লাপাত্তা, কাউকে না বলেই বেরিয়েছে, নিশ্চয়ই মদের থেকে, নিশ্চয় আগেই ঘুমিয়ে পড়েছে। রুগ্না আর কবিরও খাওয়া দাওয়া শেষ করে উঠল। রুকমানি টেবিল গোছাতে শুরু করলো। এই বাড়িতে মাত্র 5 জনই বাসিন্দা, কবির, লুবনা, মিষ্টু, দারোয়ান ভীরা এবং একজন কাজের লোক রুকমণি। দূরে দু একটা কুকুর ডেকে উঠল। তখন রাত প্রায় 3টা। লুবনা আর কবিরের ঘরের দরজাটা ভেজানো, কবির আর লুবনা গভীর ঘুমে আছেন। হঠাৎ লুবনা মিষ্টুর কান্না শুনতে পেল, হরমর করে উঠে বসল। সে তাকিয়ে দেখে তাদের বিছানার পাশে মিষ্টি এসে কাঁদছে।
কি আছে মা? আমি সহ্য করব, খালামণি দরজা খুলছে না।
কোন দরজা খুলছে না?
বাথরুমের দরজা।
বাথরুমে নক করেছ?
হ্যাঁ।
খালামণিকে বলো। খালামণি কি করছে? আশ্চর্য, এত রাতে আবার গোসল করছে?
হ্যাঁ, আর বাথরুম থেকে ঘরে রক্ত চলে এসেছে, অনেক রক্ত, লাল, আমি ভয়ে পেয়েছি।
কি সব বলছো মামনি, বাথরুমে রক্ত আসবে কোথা থেকে? তুমি স্বপ্ন দেখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চলো, আমি তোমাকে বাথরুমে নিয়ে যাচ্ছি।
আমি খালামণির কাছে আর শুনব না, খালামণি পথ যা।
আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার এসে বাবার পাশে শুয়ে পড়ো, ঠিক আছে? হ্যাঁ চলো চলো। রূপনা বেশ অবাক হয়, সুমনে এসেই তাকে গোসল করেছে, আবার শাওয়ার ছেড়ে গোসল করছে কেন? আর বাথরুম থেকে রক্ত ঘরে ঢুকছে, মিষ্টু এমন তো কখনো করে না, এটা ভীষণ ভয় পেয়েছে। মিষ্টুকে বাথরুম থেকে এনে বাবার পাশে শুয়ে দিয়ে নিজেও শুয়েই পড়েছিল। তখন মনে হলো একবার ও ঘরে গিয়ে দেখা যাক। রুবনা আবার বিছানা থেকে নামল, ঘর থেকে বেরিয়ে সুমনার ঘরে গিয়ে দেখল সুমনা গভীর ঘুমে। দেখলে বোঝা যায় অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে। সুমনার গায়ে কম্বলটা ঠিকঠাক করে ফিরতে গিয়ে দেখে বাথরুমে লাইট জ্বালানো। রাতে নিজে সে বাথরুমের লাইট অফ করে দিয়েছে। বাথরুমের লাইটটা বেশ উপরে আর পুরনো আমলে শুয়েছে, মিষ্টু কখনোই লাইট অন করতে পারবে না। ঘরে কোনো টুল বা ছোট টাইপের কোনো টেবিলও নেই যেখানে দাঁড়িয়ে মিষ্টু লাইট অন করবে। তার মানে সুমনা বাথরুমে সত্যিই গেছে, শাওয়ার ছেড়ে সত্যিই গোসল করেছে, কিন্তু রক্ত আসবে কোথা থেকে? না, রুগ্নাকে বুঝতে পারছে না। নিশ্চিত হতে বাথরুমের দরজা ছেড়ে সে ভেতরে ঢুকল, আর ভেতরে যে আশ্চর্য হয়ে গেল, বাথরুম পুরোই শুকনো খটখটে, এমনকি বেসিনও। তাহলে মিষ্টু শাওয়ারের শব্দ কি করে শুনল? আর রক্ত? রুগ্নার মাথা কাজ করছে না, ভাবলো সকালবেলা দুজনকে আলাদা করে জিজ্ঞাসা করবে, মিষ্টি তো কখনো এমন করে না। একটা খুব অদ্ভুত আমরা গল্প শুনছি, যেটা কোনো মাথা আগানো এখন পর্যন্ত আমি কিছু
পাইনি।
আমাদের হাতে সময় খুব কম বন্ধুরা, আমরা ছোট্ট একটা বিরতি নেবো, অর্থাৎ এবিসি রাত 12টার খবর শুনবো, তারপরে আবারও কুয়াশার গল্প ফিরে আসছি। আর সঙ্গেই থাকবেন, আর ভয় পাবেন না, আর আমাদেরকে লিখে পাঠাবেন যে কোনো মোবাইল থেকে 222। আর আমাদের এবিসি ফ্যান পেজ এবং রাজেশ শ্যামিনের ফ্যান পেজ আছে, সঙ্গে আছি শ্যামিন
আর আমি অনিন্দু।
ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকবেন।
What?
স্বাগত কুয়াশায়। আমি জানি সবাই খুব ভয় পাচ্ছে, অনেকে লিখেছেন, একজন যে খুব চ্যালেঞ্জ করে লিখে পাঠিয়েছেন, দেখা যাক আজকে আমি ভয় পাই কিনা। যাই হোক, আমি বেশি বিরক্ত করবো না, অনেকটা আমার মনে হয় আমি কেন্দ্রস্থলে গিয়ে কাজের খবর জানিয়ে চলে যাচ্ছি কুয়াশার গল্পের বাকি অংশে। কিছুদিন ধরে চারপাশে একরকম অন্য লেভেলের চাপা এক্সাইটমেন্ট, হ্যাঁ, যেন ফাটাফাটি কিছু একটা ঘুরতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমি ভালো করে খবর নিয়ে জানলাম এয়ারটেল 3G এমন সব অ্যামেজিং অফার নিয়ে আসছে যে তোমার লাইফ চলে যাবে একেবারে অন্য এক লেভেলে। স্পেশাল এয়ারটেল এয়ারটেলের 2G প্যাকেজ দামে তুমি 3G প্যাক নিতে পারছ। তাছাড়া প্রতি মাসে 1GB 3G প্যাক পেলে 12 মাসে 512 GB বোনাস ইন্টারনেট। ওয়াও, এই মুহূর্তে ঢাকা চট্টগ্রামের অধিকাংশ এলাকাতে এয়ারটেল 3G কভারেজে আছে, 3G কভারেজ আছে। তাই বন্ধুরা, অন্য লেভেলের লাইভ এক্সপিরিয়েন্স করতে এক্ষুনি এয়ারটেল 3G প্যাক সাবস্ক্রাইব করো। সেজন্য ডায়াল করতে হবে *121*7# অন্য লেভেলের এয়ারটেল 3G সম্পর্কে আরো জানতে ভিজিট করো এয়ারটেল ফেসবুক ফ্যান পেজ facebook.com/airtelbuzz অথবা bd.airtel.com/airtel3G। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরের অংশে। আমাদের লিখে পাঠাবার ঠিকানা আছে বলতে পারেন, আর যে সাহেবের ফ্যান পেজ এবং এবিসি ফ্যান পেজ লেখা যেতে পারে। সকালবেলা বাড়ির সবার ঘুম ভাঙলো টিকার চেঁচামেচি শুনে। চা বাগানের প্রায় সব কর্মচারী জমা হয়েছে গেটের কাছে। রুকমানি হাও মাও করে কাঁদছে, কবির লোকরা ছুটে গেল গেইটের কাছে, তাদের চোখে মুখে উৎকণ্ঠা।
এই দিল কি হয়েছে
বাবু? বিরাম নেই কো বাবু।
নেই মানে কি হয়েছে?
কাল সন্ধে বেলা মদের থেকে গেছিল, ওখানেই আমার সাথে দেখা, অনেক বেশি খাচ্ছিল বাবু, মানা করেছি, বলেছি ঘর যা। ও বলে কি, ও ঘরে আর যাবো না, ও ঘরে ছায়া লেগেছে। মদের নেশায় কি আবল কাবল বলছিল বাবু, জোর করে ঠেক থেকে বের করে এখানে আসার লাগে পাঠিয়ে দিয়েছি। লেকিন বাবু, সকালে দেখি ওই জলার ধারে কেউ কি মেরে ফেলেছে বাবু, হ্যাঁ মাঝি মোদের থেকে গেছিল।
কিন্তু ওকে এভাবে মারবে কে? পুলিশে খবর দিয়েছিস?
না 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 বাবু, এটা কোনো মানুষের কাম না বাবু।
চল আমি যাচ্ছি, বুঝলাম, বাড়ি থেকে মিষ্টু কিংবা সুমনাকে বের হতে দিও না, ওরা ভয় পাবে, আর আবির এলে ওকে থাকতে বলে।
কবির লীল আর অন্যান্য কর্মচারীর সঙ্গে বেরিয়ে যায়। লুবনার মাথায় ঠিক ঢুকছে না বিষয়গুলো, কাল রাতে মিষ্টু রক্ত রক্ত করছিল, আজ আবার ধীরা এভাবে রক্তাক্ত ভাবে খুন হলো। এসবের মধ্যে কোনো যোগসূত্র নেই তো, নাকি শুধুই কাকতালীয় ব্যাপার? ভাবতে ভাবতে নিজেই অবাক হয়, কি ভাবছে এসব? মিষ্টি একটা ছোট্ট মেয়ে, তার স্বপ্ন টপ্ন নিয়ে এসব এলোমেলো ভাবনা একদম ঠিক না। মন থেকে এসব সরিয়ে সকালে নাস্তা বানানোতে মন দিল, আর ধীরাটার জন্য খারাপই লাগছে, এতদিনের পুরনো লোক। দুপুর 12টা বাজছে না বাজতেই আবির এসে পড়ে। ধীরা মারা যাওয়াতে পুরো বাংলোতে একটা ঝিম ধরা ভাব চলে এসেছিল। আবির আসার সাথে সাথে আবারও সবাই চাঙ্গা হতে শুরু করেছে। দুপুরে কবির এলো না, থানায় নাকি কিসব ঝামেলা হয়েছে। দুপুরে খাবার পর লুবনা মিষ্টিকে নিয়ে একটু ভাত ঘুম দিতে ভেতরে চলে গেল। আবির আর সুমনা বাংলোর সামনে খোলা বারান্দায় বসল। কবির আর লুবনার কাছে তাদের সম্পর্কের বিষয়টা উপস্থাপনের আগে নিজেদেরকে একটু গুছিয়ে নিতে হবে।
কি ঠিক করলেন?
কি
ভাইয়া, ভাবিকে কখন জানাবা?
আমি কেন জানাবো তো তুমি, আমি শুধু হু হা করব।
মানে কি ভাইয়ার সামনে আমি একা কথা বলবো নাকি? তাহলে তোমাকে ডেকে আনছি কেন?
আমাকে না ডাকলেও পারতে, তুমি ওদের বলে সব ঠিকঠাক করে রাখতে, পরে আমি এসে টুক করে বিয়ে করে ফেলতাম।
খুব শখ না, দাঁড়াও না, তোমার গার্লফ্রেন্ড করছি।
আমার হাতে কিন্তু খুব বেশি সময় নেই, চলে যেতে হবে।
অফিস থেকে কতদিনের জন্য ছুটি নিয়েছি?
অনন্তকাল।
দূর, আবার ফাঁসলামি। দেখো, বিয়ে হানিমুন সব মিলে অনেক বড় সড়ো একটা ছুটি লাগবে, হসপিটালে গিয়েই জানাবো।
তুমি চাহিবা মাত্র আমি তোমার কাছে চলিয়ে আসিতে বাধ্য থাকিব।
তাই কি
বিশ্বাস করো না?
করি, কিন্তু ভয় হয়।
দেখলে না, তুমি চাইলে আর আমি কত প্রবলেম থাকে সত্যিও চলে আসবো। আমি তো বলেছি তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না মরতেও পারবো না।
বিকেলের দিকে মিষ্টুকে নিয়ে আবির বাবার সঙ্গে বাগানে ফিরতে লাগলো। সুমনার একটু হাসতে ইচ্ছে হলো। আপা উলের সেলাই নিয়ে বসেছে, কাজেই তাকে ওঠানো যাবে না। আর আবির মিষ্টুর খেলা এত ব্যস্ত, শেষমেশ সে একাই বেরোল। এখানকার চা বাগান দিয়ে হাঁটতে তার বেশ ভালো লাগে। চারদিকে ঘন সবুজ গাছ, সব গাছ একই আকৃতি। এখনো সূর্যের আলো বেশ কিছুটা আছে, কিন্তু এখানে এলে মনে হয় এই বুঝি ঝোপ করে সন্ধ্যা নেমে গেল। হাঁটতে হাঁটতে সে শুনল কাছে পিছে কোন মেয়ে গান গাইছে, আদিবাসী মেয়ে। আর একটু খুঁজতেই পেয়ে গেল সে একটি ফুটফুটে সরসী মেয়ে, লাল শাড়ি পরা, মাথায় খোপার এক করে আবার লাল জবা গুলো। সুগুলার দিকে তাকিয়ে লোকে হাসলো।
তোমার নাম কি? বা সুন্দর নাম তো। আমার নাম সুমনা। জানি আপনি ওই বড়বাবুর সালি হন। তুমি আমায় চেনো? তোমার হাসিটাও না খুব সুন্দর। এটাও জানি, এটাও জানো? বড়বাবু বলেছে।
বড়বাবু মানে দুলা ভাই?
তুমি দুলা ভাইয়ের বাগানে কাজ করো? আমি না গো দিদি, আমার বাপ কাম করে।
ও
আচ্ছা, কিছু মনে করো না। তোমার কি বাচ্চা হবে বা এমন কিছু? আপনি কেমন করে বুঝলেন তো দিদি, আমার ফার্স্ট ক্লাস না বড় হয়নি।
বোঝা যায়, আর আমি ডাক্তার, এসব ভালো করেই বুঝি।
মা বলেছিল দুদিন পরে সব্বাই জেনে যাবে, লোকে চিঠি করবে।
চিঠি করবে মানে? এটা তোমার স্বামীর বাচ্চা না?
আমার যে এখন স্বাধীন হয়নি তো দিদি।
সে কি, তাহলে তোমার বাচ্চার বাবা কে?
আমি বলতে পারবো না দিদি, আমার ভগবানের বিদ্যে দিয়ে এসেছে। আমি মাকেও বলিনি, কিন্তু তুমি এভাবে মা বলেছে মরে যেতে, না হলে ওদের মরতে হবে।
কি পাগলানি করছো? আমাকে বলো তোমার এই ক্ষতি কে করেছে, আমি তোমায় সাহায্য করব।
না না না, আমি পারবো না। আমাকে জিজ্ঞাসা করো না দিদি, তাহলে ও আমার বাপকেও মেরে ফেলবে। আমার জিজ্ঞাসা করো না।
বলেই ফুলমতি চা বাগানের মধ্য দিয়ে দৌড় দেয়। সুমনে খুব অবাক হয়, কি ফুটফুটে একটা মেয়ে, কে মেয়েটার এমন ক্ষতি করলো? মেয়েটি একসময় দূরে মিলিয়ে গেল। সুমনার মনটাই খারাপ হয়ে গেল। ফুলমতির কথা সুমনা এটুকু বুঝতে পারলো যে লোকটি মেয়েটির ক্ষতি করেছে সে কিছুটা হলেও ক্ষমতাবান। পথে আস্তে আস্তে থাকলো, বাবলু তো গিয়ে দুলাভাইয়ের কাছে খোঁজ দিল। দুলাভাই নিশ্চয়ই বলতে পারবে কি হতে পারে। বাবলুকে ফিরতে সুমনা দেখলো দুলাভাই ফিরেছেন। সবাই বাবলুর সামনে খোলা বারান্দায় বসে আছে, শুধু মিষ্টু নেই সেখানে। আপা দৌড়ে এলেন।
কোথায় ছিলে এতক্ষণ? এই তো চা বাগানে হাঁটছিলাম।
কত দূর গিয়েছিলে? আমি তো খুঁজে আসলাম, পেলাম না, কোথাও দেখলাম না তোমাকে।
একটু দূরেই গিয়েছিলাম, এত চিন্তার কি আছে? আমি তো ছোট বাচ্চা না যে হারিয়ে যাব।
চা বাগানে ইদানিং খুন খারাপই শুরু হয়েছে। কাল রাতে ধীরা খুন হয়েছে, এই সময় হুটহাট করে এদিক ওদিক না দেওয়াই ভালো। এর আগে এরকম কখনোই হয়নি, কি যে হচ্ছে সব।
তোমরা অনেক কিছুই হয়তো খবর রাখো না দুলা ভাই, বাগানে হাঁটতে হাঁটতে ফুলমতি নামে একটা মেয়ের সাথে দেখা হলো। আমি দেখেই বুঝলাম ও প্রেগনেন্ট, অথচ বিয়েই হয়নি। ওর কথা শুনে মনে হলো যে ও সর্বনাশ করেছে, এবং যে করেছে সে বেশ ক্ষমতাবান।
কার সাথে কথা হয়েছে?
ফুলমতি, বেশ ফুটফুটে দেখতে মেয়েটা, বয়স এই 16-17 হবে। ওর বাবা নাকি দুলাভাইয়ের বাগানে কাজ করে বলল।
তা কি করে সম্ভব? ফুলমতি তো
রুদ্রের কথা শেষ না হতেই কবিরের হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। অন্যদিকে রান্নাঘর থেকে মিষ্টুর আর রুকমালির চিৎকার, সবাই ভয় পেয়ে পড়ি মরি করে রান্নাঘরের দিকে ছুটল। গিয়ে দেখে এক ভয়াবহ কাণ্ড, মিষ্টুর রান্নাঘরের দিকে আসাই একদম বারণ। এখানকার রান্না সব মাটির চুলাতে হয়, রুকমণি করে সব, রুকুনি সবাইকে চা দিতে রান্নাঘর থেকে একটু এদিকে এসেছিল। এর মাঝে কখন জানি মিষ্টি রান্নাঘরে চলে যায় আর খেলতে খেলতে তার পুতুলটা পড়ে যায় চুলার মধ্যে। মিষ্টি কিছু না বুঝেই সোজা গনগনে চুলার মধ্যে হাত দিয়ে যায়। ঠিক সময় রুকমানি এসে ভাগ্যিস মিষ্টিকে সরিয়ে হাতে ঠান্ডা পানিতে দেয়। ডান হাতের বেশ খানিকটা পড়ে যায় মিষ্টি। কবি দ্রুত ডাক্তারের কাছে ফোন করে আসতে বলে। মিষ্টু তার স্বরে কেঁদেই চলেছে আর সেই সঙ্গে ডুবনাও হাও মাও করে কেঁদে উঠল।
ফুলমণি গত মাসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
জানাচ্ছিলাম যে অন্য লেভেলের এয়ারটেল 3G-র খবর। এখন জানিয়ে দিচ্ছি অন্য লেভেল এয়ারটেলের 3G ঢাকার যেসব লোকেশন গুলোতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নিকুঞ্জ 1 এবং 2, বাড়িধারা বাড়িধারা DOHS, গুলশান 1 এবং 2, বনানি এবং বনানি DOHS, মহাখালী এবং মহাখালী DOHS, বিজয় সরণী ফার্ম গেট, তেজগাঁও 1/A, কলাবাগান, আর তারপরে হচ্ছে পান্থপথ, হাতিরপুল এবং লালমাঠে। জানিয়ে দিলাম অন্য লেভেলের যে চাপা উত্তেজনা চলছে বা অন্য লেভেলের যে খবরগুলো আমরা পেতে পারি যেখান থেকে সেই ঠিকানাগুলো জানিয়ে দিচ্ছি। আমি খুবই এক্সাইটেড হয়ে আছি, এমন একটা জায়গায় আমরা এসে আটকে গেছি। কি যাচ্ছে এদিকে সুমনা বলছে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছে তার বিয়ের কথা বলতে, এবং ঘটনাচক্রে সুমনার বোনের সঙ্গে তার আবির অর্থাৎ তার যে ফিয়ান্সে বা তার যে ভালোবাসার মানুষটি তার ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু বেআইন বেআইন হয় সম্পর্কে আমরা শুনতে দেখেছি। এবং বিয়ের কথা বলবে বলে সুমনা তার বোনের বাড়িতে এসেছে এবং সেখানে একটি মেয়ের সঙ্গে তার দেখা হয়েছে, আবাঙের ফুলমতি নাম, সে অন্তঃসত্ত্বা থাকে, তাকে দেখে বুঝতে পারে যেহেতু সুমনা একজন ডাক্তার। কিন্তু বাড়ি ফিরে এসে তাকে দেখা গেল যে তাদের যে দারোয়ান ছিল ধীরা আদিবাসী সে খুন হয়েছে, আর এবং রাতের বেলা সুমনা বাথরুমে ছিল, তার মিষ্টু দেখেছে, ওর ভাগ্নি দেখেছে, কিন্তু সুমনা বলছে সুমনা যায়নি, সুমনা ফুলমতিকে দেখেছে এবং বাদ বাকিরা সবাই শুনে বলছে যে ফুলমতি নামে একজন ছিল কিন্তু সে আত্মহত্যা করে এক মাস আগে মারা গেছে। কি অদ্ভুত সব ঘটনা। এই অদ্ভুত ঘটনার বাকি অংশে কি হবে না হবে সবই জানবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর বন্ধুরা ফিরে আসে শারমিন এবং অনিন্দ্য বিরতির পর। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের লিখবার ঠিকানা, সেটা হচ্ছে যে কোনো মোবাইল থেকে 221, আর যে শারমিনের ফ্যান পেজ এবং ফ্যান পেজ শুনছে বা শুনছে রেডিও 90.2, যেখানে চলছে রহস্যের আয়োজন কুয়াশা, এবং সঙ্গে আছে আমি শারমিন
আর আমি অনিন্দ্য, সঙ্গে থাকুন।
মাথায় যেন বাজ পড়লো সুমনার। কিভাবে এটা সম্ভব? মেয়েটি তো ফুলমুড়ির নাম বলেছিল, সুমনা স্পষ্ট শুনেছে। সুমনার সব তালগোল পাকিয়ে গেল। একজন মৃত মানুষের সাথে সে কথা বলেছে, এটা কি করে সম্ভব? কিন্তু সে তো সত্যিই কথা বলেছে। সুমনা এ নিয়ে আর কারোর সাথে কোনো কথা বলল না। মিষ্টির জন্য সিলেট থেকে ডাক্তার এলো, চেক আপ করে দেখো তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু উপরের চামড়ার বেশ খানিকটা পুড়ে গেছে, বেশ কিছু ওষুধ আর মলম দিয়ে গেছে ডাক্তার। সুমনার ঘর থেকে বেরোয়নি রাতে, কারোর সাথে কোনো কথাও বলেনি। লুবনা সারা রাত মেয়ের পাশ থেকে সরেনি। রাতে আবির আর কবির কোনো মতে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। আবির খুব চিন্তিত হয়ে পড়ল, এসব আজগুবি ব্যাপার ঘটছে এখানে। সে আর সুমনা এসেছে এখানে নিজেদের বিয়ের কথা পাড়তে, অথচ লুবনা যা বলল আর নিষ্ঠুর অবস্থা এখন যা, তাতে এসব কথা এখন তোলাটা কোনোভাবেই ঠিক হবে না। ওদিকে সুমনাও চুপ মেরে গেছে। যাবারই তো কথা, এটা একেবারে অসম্ভব। এক মাস আগে মরে যাওয়া একটা মানুষের সাথে কিভাবে কথা বলবে? এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ে আবি। পরদিন সকালবেলা এত কিছুর পরেও রাতে বেশ ভালো ঘুম হয় সবার। হয়তো বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সবাই স্ট্রেস নিতে নিতে। রাতে নিশ্চয় হাতে জ্বালা পোড়াও কমে যাওয়াতে কান্না থামিয়েছিল সে মাঝরাতে। লুবনা মেয়ের পাশেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা থেকে সারাটা দিন বেশ ভালোই কাটলো সবার। মিষ্টু বেশ হাসি খুশি আজ, হাতে ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাড়ি ময়। সন্ধ্যায় বাগানের চেয়ার পেতে কবির চা খাচ্ছে। সূর্য ডুবে গেল, চারদিকে এখনো বেশ আলো আছে। এমন সময় দেখে ছাদের একেবারে কারণে সে সুমনা পেছন ফিরে দাঁড়িয়ে কার সঙ্গে যেন কথা বলছে। কার সাথে কথা বলছে এটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু যেভাবে সুমনা দাঁড়িয়ে আছে একটু সরলে কিন্তু ছাদ থেকে পড়ে যাবে। কবি বেশ জোরে বললেন,
এই সুমনা ওখানে কি করিস, পড়া যাবি তো?
কবির দেখে সুমনা বা তার সামনের ব্যক্তি কেউই তার কথা শুনেনি। এবার কবিরের বেশ অস্বস্তি লাগলো, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আবারও ডাকলেন, এবার এবার আরো একটু জোরে,
সুমনা এই সুমনা ওভাবে দাঁড়াস না, পড়ে যাবি তো, এদিকে সরে আয়, এদিকে সরে কথা বল।
ঠিক তখনই ছাদের কার্নিশে দাঁড়ানো সুমনা এবং তার সামনে দাঁড়ানো মেয়েটাকে স্পষ্ট দেখল কবি। ফুলমতি দুজনে ঘুরে তাকিয়েছে তার দিকে, দুজনের দৃষ্টি একই রকম, তীক্ষ্ণ আর ঘোলাতে, দুজনে হিংস্র হাসি হাসছে তার দিকে তাকিয়ে। কবিরা স্থির থাকতে পারলেন না, উঠে দাঁড়াতে চাইলেন কিন্তু পারলেন না, পড়ে গেলেন। বারান্দা থেকে আবির দেখল তাকে পড়ে যেতে, ছুটে আসলো সে তার ভাইয়ের দিকে।
ভাই ভাইয়া ভাইয়া কি হয়েছে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন, আর কাকে দেখছো? ভাবি সুমনা, ভাবি
সুমনা কবিরের কাছে যেতে কবির বিস্ফোরিত চোখে সুমনার দিকে তাকায়। খুব চেষ্টা করে লুবনার চোখের দিকে তাকাতে, ওকে দেখাতে সে যা দেখেছে লুবনা কি তা দেখতে পেয়েছে বা লুবনা কি তা দেখতে পাচ্ছে। কবির একই সাথে দুজন সুমনাকে দেখছে, একজন ছাদের কারণে সে ফুলমুনির সাথে দাঁড়িয়ে হাসছে, আর অন্য সুমনা তার মাথার কাছে বসে হাত বুলাচ্ছে। দুই সুমনারের চোখ ঘোলা আর তীক্ষ্ণ, লুবনা কি সব কিছুই দেখছে না? ডাক্তার আসলো আরো আধ ঘন্টা বাদে। সেরিব্রাল অ্যাটাক করেছে কবিরের, দ্রুত হসপিটালাইজড করার ব্যবস্থা নেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স চলে এসেছে। লুবনার দিশে হারা অবস্থা, একদিকে মেয়ে অন্যদিকে তার স্বামী কিছুই ভাবতে পারছে না সে, কিন্তু তাকে ভেঙে পড়লে তো চলবে না, শক্ত হতে হবে, অনেক শক্ত। আবির আর লুবনা আলোচনা করে ঠিক করলো লুবনা মেয়ের সাথে বাড়িতেই থাকবে, আর আবির থাকবে তার ভাইয়ের সাথে হাসপাতালে। সুমনা বেশ চুপচাপ হয়ে গেছে, বারান্দার এক কোণে গুটি সুটি মেরে বসে আছে। কাল সে চলে যাবে, আর যাবার সময় হয়ে এসেছে। লুবনা আবিরের সাথে কথা বলতে বলতে সুমনাকে কয়েকবার দেখল, তারপর এগিয়ে এলো সুমনার কাছে।
কোথা থেকে কি হচ্ছে কিন্তু আমি তোকে নিতে পারছি না, আমার তোকে দেখে ভয় পাচ্ছে, আমার স্বামী আটাক, আমি বুঝতে পারছি না, আমি একটু শান্তি পাতে চলে যা, আমি বোঝার মতো মানসিক অবস্থা নেই, তুই চলে যা, তুই চলে যা। আপা তোমরা বারবার জিজ্ঞেস করছি আমি কেন এসেছি এভাবে না জানিয়ে, আপা আমি আর আবির দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই, তোমাদের মতামত নেবার জন্যই আবির আর আমি এভাবে প্ল্যান করে এসেছি, আমার আর কোনো উদ্দেশ্য নেই আপা, বিশ্বাস করো আমি শুধু আবিরকে চাই, ওকে ছাড়া আমি থাকতে পারবো না আপা,
এখন এসব ভাবার সময় নেই আমার,
পরে ভাববো এইসব নিয়ে, আমার সংসার তো তখন হয়ে যাচ্ছে, এই সময় আমি বুঝতে পারছি আপা এই বাড়িতে আমার আর আসা হবে না, কিন্তু বিশ্বাস করো আমি আর কিচ্ছু করিনি, কি থেকে কি হচ্ছে আমি নিজেও কিচ্ছু বুঝতে পারছি না আপা,
আমি সবই পরে ভাববো, তুই দেখো ছেলে আবিরের সাথে চলে যা, আচ্ছা রাতের গাড়িতে একটু চলে যা,
ঠিক আছে আপা, আমি সরি আপা, আমি সরি।
আবির দুজনকে দূর থেকে দেখছিল, যা কিছু ঘটেছে এ পর্যন্ত এর কূল কিনারা সেও খুঁজে পাচ্ছিল। বেচারা সুমনার জন্য খারাপই লাগছে আবিরের, অনেক রিকোয়েস্ট করে সে তাড়াহুড়ো করে সুমনাকে নিয়ে এসেছে বিয়ের বিষয়ে কথা বলার জন্য। ভাইয়ের অবস্থা যা তাতে এর সামনে পজিটিভ কিচ্ছু আশা করা যাচ্ছে না। বেশ লম্বা দীর্ঘশ্বাস ফেলল আবির, কপালে যা থাকে তাই হবে, কোভিডকে নিয়ে অ্যাম্বুলেন্স আগেই বাংলা থেকে বের হয়ে গেছে, সুমনাকে নিয়ে আবির বের হল ভাইয়ের গাড়িতে। সারা গাড়িতে সুমনা আর আবির কেউ কারোর সাথে কোনো কথা বলতে পারে, আবিরের খুব ইচ্ছে করছিল সুমনার কাছে যেতে, একটু অন্তরঙ্গ হয়ে কথা বলতে, কিন্তু কেমন যেন এক অদ্ভুত ধরনের দূরত্ব অনুভব করছে সে, পুরোটি চাইলেও আর কোনো দিনও সে সুমনাকে ধরতে পারবে না, ছুঁতে পারবে না, মন খুলে কথা বলতে পারবে না। সেদিন রাত 10:30 বাস সুমনার, রাত 9:00 বাস স্ট্যান্ডের কাছেই একটা হোটেলে একটু নিরিবিলি বসলো দুজনে, সুমনা মাথা নিচু করে আছে, ও চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে।
আমি সরি বাবু।
তুমি কেন সরি বলছো?
আমার জন্যই তো হলো, আমি তোমাকে জোর করে তাড়াতাড়ি ডাকলাম, তাহলে তুমি আরো কিছুদিন পরে আসতে।
এখন এসব কথা বলার সময় না জানো আমির, আমার না খুব খুব ভয় করছে, মনে হচ্ছে আমি মনে হয় তোমাকে পাবো না।
কি বলছো এসব? দেখো শুনো না, ভাবি কি বলছে না বলছে এসব ভাবির ব্যাপার, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে চাই না, ভাবতেও পারবো না, পারিও না। বাড়ির কে কি বললো, কেউ রাজি হলো না হলো সেটা তাদের ব্যাপার, আমি কারোর জন্য ওয়েট করবো না, আমরা দুজন এক হবই। হ্যাঁ, এসব কিছুর জন্য তো আমি তোমাকে ব্লেম করছি না, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট।
না আমির, কোনোটাই অ্যাক্সিডেন্ট না।
মানে?
ধীরা মারা যাবার রাতে বৃষ্টি যা বলেছে আমাকে নিয়ে সে সব আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ আমির, আমি সব স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি আমার সারা শরীরে রক্ত, আমি গোসল করছি।
তুমি সত্যি নয় স্বপ্নে গোসল করছো?
হ্যাঁ।
কিন্তু তোমার স্বপ্ন নিশ্চয় জানবে কি করে?
আমি জানি না,
আচ্ছা ঠিক আছে, ওকে, হতে পারে এটা একটা কাকতালীয় বিষয়, এর সাথে ধীরে মহারাজের মধ্যে কোনো সম্পর্ক নেই।
আমি স্বপ্নে দেখেছি আগে, আমি কাউকে খুন করেছি।
কাউকে মানে কে?
জানি না, মুখ দেখতে পাইনি।
বাবু, স্বপ্ন মানুষের অবচেতন ভাবনার সমষ্টি, কোনো একভাবে।
কিন্তু ফুলমণি,
আমার ধারণা তুমি ফুলমণি নামে কোনো মেয়ের কথা ভাবছিলে, আর এছাড়া এই এলাকাতে এরকম নাম থাকাটাই কমন।
ফুলমণি আমার কোনো কল্পনা না আবির, ফুলমণি সত্যি এসেছিল আমার কাছে, আমার সাথে কথা বলেছে।
কিন্তু মৃত মানুষ কিভাবে তোমার সাথে কথা বলবে, এসব জাস্ট একটা কল্পনা।
আর দুলাভাই, দুলাভাই কেন এমন হলো?
ভিড়ার মারা যাওয়া, মিষ্টির হাত পড়ে যাওয়া, এসব কারণে তো ভাইয়ের উপরে স্ট্রেস পড়েছিল, নিতে পারেনি তাই স্ট্রোক করেছে, সিম্পল।
না, দুলাভাইয়ের স্ট্রেস ছিল অন্য কারণে, ফুলমণি কনসিভ করে পেছনের মানুষটা কেউ না আবির, সে দুলাভাই।
কি যাতা বলছে?
ঠিকই বলছি, ফুলমণি নিজে আমাকে বলেছে।
কথাকার কোন ফুলমণি? ড্যামিয়ার ফুলমণি।
যা মন চায় বলতে পারো, ফুলমণি বলেছে ওই স্কুলের কোন একটা বইয়ের মরাটের ভিতরে ও সেই লোকের নাম লিখে রেখে গিয়েছে, আর সেখানে লেখা আছে কবি চৌধুরী, আর আমি নিজে সেটা দেখেছি আবির।
একটা কথা আমাকে বলবে, ফুলমণি এত মানুষ থাকতে তোমাকে এইসব কথা কেন বলতে আসবে, যাকে সে চেনেও না?
এর উত্তর আমি জানি না আমি, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। এখানে এখানে আসার পর থেকে সব অদ্ভুত অদ্ভুত মানুষ আমি দেখছি, যাদের এর আগে আমি কখনো দেখিনি, আমি চিনি না পর্যন্ত।
আর কাকে দেখেছ?
তোমার মনে আছে মিষ্টি যখন হাত পড়েছিল, আমি জানি ওর সাথে একটা ছেলে খেলছিল, ছেলেটাই ওকে বলেছিল ওর পুতুলটা আগুনের ভেতর থেকে বের করে নিয়ে আসতে। আমি জানি ছেলেটাকে কেউ দেখেনি, আমরা যখন বারান্দায় বসেছিলাম, আমি রান্নাঘর থেকে ছেলেটির গলা পাচ্ছিলাম, স্পষ্ট পাচ্ছিলাম, কিন্তু পরে যখন রান্নাঘরে গেলাম ছেলেটির দরজার কোনায় লুকিয়েছিল।
আচ্ছা বাবা শুন শুন, তুমি একটা রিকোয়েস্ট রাখবে, এবার ঢাকায় গিয়ে একজন স্পেশালিস্ট দেখাও।
আবির, আমার সাথে এসব কেন হচ্ছে আমি জানি না, আমি অনেকবার বলতে চেয়েছি আপাকে তোমাকে, কিন্তু বারবার কে যেন আমার মুখ চেপে ধরেছে, খুব ভয় করছে আবির, তুমি আমার সাথে চলে যাবে না তো?
কি বলছো এসব, আমি কখনো তোমায় ছেড়ে যাবো না, এটা হয় না, আমি কোথাও যাবো না।
আমার যাবার সময় হয়ে গেছে আবির, আমি আবার আসবো, কেউ চাক বা না চাক, আমি তোমায় নিয়ে দূরে চলে যাবো।
এখন চলো, তোমার বাসের সময় হয়ে গেছে।
সুমনাকে বাসে তুলে দিয়ে আবির হাসপাতালে যায়। ভাইয়ার অবস্থা ভালো না, কোমায় চলে গেছে, ডাক্তার বলেছে ব্যাক করার আশা খুবই কম। সুমনের কথাগুলো বার বার মনে পড়ছে, আসলে কি ভাইয়া, আসলে কি ভাইয়া, তারপরে সে ভাবে এটা একেবারে অসম্ভব, তার ভাই ভীষণ ভালো একজন মানুষ, সে কেন একটু মেয়ের ক্ষতি করবে। সুমনা ঢাকায় ফিরলে ওকে বলতে হবে একজন ভালো সাইকোলজিস্ট দেখাতে, আর ভাবি উল্টো পাল্টা কথা বলে ওর মাথাতে বিগড়ে দিয়েছে। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ে সে। আমরা অদ্ভুত একটা কাহিনী শুনছি, একের পর এক মৃত্যু, প্রত্যেকটা মৃত্যু অস্বাভাবিক, এবং শেষে যেটা আমরা দেখলাম, মানে শেষে মানে আমরা একটু আগে যে ঘটনা দেখলাম যে আবিরের যে বড় ভাই, সেটা অদ্ভুত দৃশ্য দেখলো, সে দেখলো সুমনা এবং ফুলমতির কথা বলছে কার্নিশের দাঁড়িয়ে,
একদম কিনারে দাঁড়িয়ে,
একদম কিনারে দাঁড়িয়ে কথা বলছে, এবং সে সামনে দেখছে আরেক সুমনাকে,
তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে,
এবং
বোন বলেছে বলে
সুমনা যে কথাটা বললো আবিরকে শেষে, যে ফুলমতি কনসিভ করার পেছনে কবির চৌধুরী অর্থাৎ কবির হাত রয়েছে, যেটা সুমনাকে বলে গেছে ফুলমতি, সবকিছু মিলে কেমন যেন একটা জট পাকিয়ে যাচ্ছে।
একটা বিষয় আসলে খুলেছে, যেটা হচ্ছে কি, ফুলমণি যে কনসিভ করেছিল
সেটা আমরা জানি না তো, সেটা তো সে সুমনা বলছে, কেন বলছে, কোথেকে আসলো, কি কিছুই বুঝতে পারছি না, আবার হঠাৎ করে কবিরের সেরেব্রাল অ্যাটাক হলো, এবং তার বোন তাকে রীতিমতন দোষারোপ করছে যে সে আশাতে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, সমস্ত মানে
মানুষের মনে অনেক ধরনের কুসংস্কার থাকে, কিন্তু ওই মুহূর্তে হচ্ছে তার বোন আসাতে অপয় আবার এরকম কিছু ভাবছে এবং তাদের বিয়ের কথা আসলে বলতে এসেছিল, সেটা সমনে বলো। তো আমরা দেখি বাকিটা এখন গল্প, বাকি অংশ গিয়ে বন্ধুরা সঙ্গেই থাকবেন, আর ভয় পাবেন না, কোথাও যাবেন না, আর লিখে পাঠাবেন যে কোনো মোবাইল থেকে 2221 এবং আজকে শর্মিনের ফ্যান পেজে এবং এবিসির ফ্যান পেজে। আর সঙ্গে আছি শর্মিন,
আর আমি অনিন্দ,
আর শুনছি এবিসি রেডিও মূল্যবী 10.2 যেখানে চলছে কুয়াশার আয়োজন। সকালবেলা উঠে গাড়ি নিয়ে সোজা বাংলোতে চলে এলো। রাতে ভাবি বা মিষ্টির কোনো খবরই নিয়ে হয়নি। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল লেটার বক্সের দিকে। কি মনে করে লেটার বক্সটা খুলল সে, দেখল একটা চিঠি, মামিমা অর্থাৎ লুবনা এবং সোমনার মায়ের হাতে লেখা। চিঠিটা লুবনা না কবিটা বলছে
ভালো, এতো আর কিছুদিন টাইম লাগবে। ভাবি তোমার মার একটা চিঠি আসছে,
টেবিলের উপর রাখো,
রুকমণিকে বলবে খিদে পেয়েছে কিছু দিতে।
তুমি ফ্রেশে আসো, আমি বলছি।
মিষ্ট কোথায়
ঘুমছে? আবার কিছু না বলে বেরিয়ে যায় ঘর থেকে। ভাবি কি ইচ্ছে করে বলেনি ভাইয়ের আসল অবস্থার কথা, শুধু শুধু টেনশন করবে। কবির যদি ব্যাক না করে লুবনা সহ মিষ্টির দায়িত্ব তাকেই নিতে হবে। এদিকে লুবনা সবকিছুর জন্য সুমনাকেই দায়ী করছে, তার মানে আবিরের সাথে সুমনার বিয়েতে কখনোই রাজি হবে না লুবনা। অন্যদিকে সুমনা বলেই দিয়েছে বাড়ির কেউ না মানলে একা একাই বিয়েতে সেরে ফেলবে, আর আবিরও তাই চায়। সুমনাকে ছাড়া বাঁচার কথা সে ভাবতেই পারে না। এমন সময় লুবনার চিৎকার, আমি তাড়াতাড়ি বেরিয়ে আসি বাথরুম থেকে। এসে দেখে লুবনার চিঠিটা হাতে নিয়ে পাথরের মতো বসে আছে।
চিঠিতে কি হয়েছে? মায়ের মায়ের কিছু হয়েছে নাকি? আরে বাবা কথা বলছো না কেন, দাও তো চিঠি আমাকে দাও।
আবির চিঠিটি একরকম হাত থেকে কেড়ে নেয় লুবনার। মামিমার চিঠি, কাল সকালে লেখা।
মা লুবনা কেমন আছিস তোরা? তোকে কদিন ধরে চিঠি লিখবো লিখবো করছিলাম, শুনে না লিখতে দেয়নি। ওনাকে তো আবার সারপ্রাইজ দেবে, তারপরে না জানিয়ে তিনদিন সিলেটে যাবার জন্য বের হয়, কিছু কপালে ফেলো না। ওর বাসটা মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে খাদে পড়েছে। গতকাল রাতে পুলিশ আমাকে জানালো আমাকে একটু থানায় যেতে হবে, ওখান থেকে মর্গে আমার সুমনার লাশ শনাক্ত করতে। তুমি তাকে এমন ভৎস চেহারায় দেখতে হবে এমন তো ভাবিনি কখনো, চেহারা চেনা যায় না। কয়েকদিনে পচে যাওয়া লাশ তো জামাটাকে কি চিনলাম, ও আমাদের শুনে তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, সেটি না সবাই তো সারপ্রাইজ দিয়ে গেল। লাশটা নাকি খাদে তলিয়ে গিয়েছিল, লাশগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজ সকালে পেয়েছি, তোদের জন্য রাখতে পারলাম না। আর তোরা এসে কি বা দেখবি, একবার আসতি খুব ভালো হতো রে মা, পুরো বয়সে তুই ভার আনি নিতে পারছি না। চিঠিটা পড়ে আবির স্তব্ধ হয়ে যায়, এ কি করে সম্ভব? সুমনা মরে যাবার পরে বাড়িতে এসেছিল। আবির লুবনার হাত থেকে চিঠিটা নিয়ে দৌড়ে চলে যায় চা বাগানে। এর ওর কাছ থেকে ফুলমতির বাড়ির ঠিকানাটা নিয়ে চলে যায় ফুলমতির বাড়ি। তারপর ফুলমতির মাকে বলে ফুলমতির স্কুলের সব বই বের করতে। ফুলমতির মা বেশ হকচকিয়ে যায়, আবির কি সবাই চেনে এলাকার, তবে এভাবে ফুলমতির বই দেখছে কেন তারা কিছু বুঝতে পারছে না। আবির তন্ন তন্ন করে সব বইয়ের মলাট খুলে দেখে, না কিছুই নেই, কিচ্ছু নেই। তাহলে তাহলে কি হঠাৎ চোখে পড়ে একটা বইয়ের নিচের দিকে কি যেন পেন্সিল দিয়ে লেখা। আমি থর থর করে কাঁপতে কাঁপতে বইটা হাতে নেয়, মলা ছড়িয়ে দেখি সেখানে লেখা আবিরের অনাকাঙ্ক্ষিত নাম রবীন্দ্র। আবিরের কাছে সব পরিষ্কার হয়ে গেল। এবার যে সমুনা এসেছিল সে কোনো রক্ত মাংসের শরীরের মানুষ নয়, একটা অশরীরী আত্মা এসেছিল আবিরের টানে। আবিরকে কথা দিয়েছিল সে তাকে ছাড়া বাঁচবে না, সে কথা রেখেছে। হাবের পড়ে যাওয়া বাসের সুমনার দেহটা এখানে আসতে পারেনি, কিন্তু আত্মাটা ঠিকই কথা রেখেছে। আর এখানে এসেই এই এলাকার অচ্ছিত্ত এই আত্মার হয়ে সে প্রতিশোধ নিয়েছে। নিজের অজান্তে কাছের মানুষগুলোর কাছে অপ্রিয় হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত অন্য আত্মার চাওয়া পূরণ করতে তার নিজের চাওয়াটাই পূরণ হয়নি। আবিরকে না পেয়ে চলে যেতে হয়েছে সুমনাকে না ফেরার দেশে। আর তক্ষণি মনে পড়ে যে আবিরের সুমনা বলেছিল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আবির, মরতেও পারবো না, আমি আবার আসবো, কেউ মানুষ আর না মানুষ তোমাকে নিয়ে আমি চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। আর আজও আবির প্রতীক্ষা করে বসে আছে, সুমনা তার কাছে নিশ্চয়ই আসবে তাকে নিতে। কিন্তু একা একা এতটা বছর সুমনা ওখানে থাকছে কি করে? ঠিক হয়তো যেমন করে আবির আছে অসম্পূর্ণ ভাবে, ঠিক তেমনি আজকে কুয়াশার কাহিনী। আজকের নাম কি হতে পারে? আজকের নাম হতে পারে কে এসে, আসলে কে ছিল, আসলে কি সুমনা ছিল না কে ছিল, এটা নিছক কল্পনা। আমার একবার মনে হচ্ছে কি এটা কি হতে পারে, একটা মৃত মানুষ কি করে ফিরে আসে? আর একটা মৃত মানুষই বোধ হয়, আবার এটাও মনে হচ্ছে একজন মৃত মানুষই আর একজন মৃত মানুষের সঙ্গে কানেক্ট করতে পারে, তাকে দেখতে পায়। অতৃপ্ত আত্মা দুটোই কিন্তু অতৃপ্ত আত্মা, একটা হচ্ছে ফুলমতির, একটা হচ্ছে সুমনা। এবং শেষটা খুবই হৃদয় বিদারক, হয়তো সুমনা এসেছিল, হয়তো সে বলেছিল যে আমি তোমাকে ছাড়া মরতেও পারবো না, তোমাকে ছাড়া বাঁচতেও
পারবো না,
মাঝে মাঝে পর্যায়ে সে থাকতে চায় না, তাই হয়তো কোনোভাবে আবিরকে সে নিয়ে যেত, কিন্তু কোনো কারণে তার নেওয়া হয়নি, হয়তো কখনো চলেও আসতে পারে কে জানে। কিন্তু যে ঘটনাটা আমরা তখন বলছিলাম যে আসলেই কিন্তু কবির চৌধুরীর ক্রিমিনাল, কারণ কবির চৌধুরী যেভাবেই হোক মেয়েটাকে ফুসলিয়ে হোক ফুলমতিকে যার ফলে সে কনসিভ করে ফেলে, এবং 17 বছর একটি মেয়ে স্কুলে পড়ুয়া তার মধ্যে চা বাগানের দরিদ্র সমাজে মুখ দেখানোর দায়, একটা ভীষণ রকমের অপমান বোধ কষ্ট সবকিছু মিলে হয়তো সে মেনে নিতে পারে,
আত্মহত্যা
করে। এবং তার আত্মার সঙ্গে দেখো সুমনা, এদিকে সুমনা আসতে গিয়ে এত আকাঙ্ক্ষা ছিল, এত তার মনে এত চাওয়া ছিল, সে তার বোনের বাড়িতে যাচ্ছে তার বিয়ের কথা বলতে, বোনের কাছে যাতে তাদের বিয়েটা ঠিক হয়ে যায়, আবেদ তার বিয়ে তার শেষ আশা পূর্ণ হয়নি। তারও অচ্ছিপ্ত আত্মা এখানে এসে দেখা হয়েছে সেই আরেক অচ্ছিপ্ত আত্মার সঙ্গে, অর্থাৎ ফুলমতির আত্মার সঙ্গে, এবং প্রতিশোধ নেওয়া হয়েছে কবির চৌধুরীকে। আমি বলবো, কারণ তার আগে যে ঘটনাগুলো ঘটে একটার পর একটা খুনগুলো সেগুলো অস্বাভাবিক, কিন্তু কেন জানি আমার আসলে মন, আমি আসলে ভূতে বা আত্মায় বিশ্বাস করি না, আমার মনে হয় আসলে একটা গল্প ফিকশন। আর আমি জানিয়ে দিচ্ছি প্রথমে আমি একেবারে পুরো টিম কুয়াশার পুরো টিমকে, আমি যারা SMS পাঠাচ্ছেন সঙ্গে আছেন ফ্যান পেজে, MC ফ্যান পেজে, রাজ্য স্বামীর ফ্যান পেজে এবং TRIPLE2 ম্যানেজার লিখে সবাই কুয়াশার টিমকে অনেক ধন্যবাদ জানিয়েছি, এবং আমি কুয়াশা টিমকে ধন্যবাদ জানাতে চাই পুরো টিমকে,
কারণ এই আমার পুরো টিমকে ছাড়া কুয়াশার আয়োজন সম্পূর্ণ করা আমার পক্ষে একেবারে অসম্ভব ব্যাপার। অনিন্দকে ধন্যবাদ। কিন্তু তার আগে আমি জানিয়ে দিচ্ছি, আজকে গল্পটি এবং স্ক্রিপ্টটি যিনি তৈরি করেছেন, গল্প এবং স্ক্রিপ্ট দুটোই করেছে সাকিব ফারজানা, এবং সাউন্ড এবং এডিটিং করেছে যথারীতি খালেদ। অসাধারণ যে সাউন্ডের ব্যাপারটা কুয়াশার মধ্যে আসছে, প্রচুর লেখা আসে যে সাউন্ড কুয়াশার সাউন্ড শুনেই ভয় পেয়ে যায়, এবং আমিও কিন্তু চেষ্টা করে দেখেছি বাসায় অনেক সময় রাতের বেলা ঘুম না আসতে একটু কুয়াশা শুনি, মানে সরি আমি এখানে লগার বলি, আমাদের লগারে থাকে আর্কাইভে গিয়ে আমি ল্যাপটপে শুনি, কানে হেডফোন লাগিয়ে, এবং হেডফোনটা যথেষ্ট ভালো বলে হয়তো প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো কানের মধ্যে প্রবেশ করে আমার, এবং প্রবেশ করে মাত্র দুই মিনিট পরেই আমাকে বন্ধ করিয়ে দিতে হয় ল্যাপটপ।
প্রথম দিকে আমিও শুনতাম আগের থেকে, কিন্তু পরে আমিও আসলে এটা গ্রহণ করতে পারিনি,
যারা চমৎকার অভিনয় করেছেন এই কুয়াশার নাট্যাংশে আমি তাদের নাম জানিয়ে দিচ্ছি। জাহিদ, কুমকুম, মঞ্জু, অ্যালানিস, নীলু, সাকি, শাহাদাত এবং সিফাত, এবং প্রত্যেকেই ধন্যবাদ, চমৎকার অভিনয় করেছে প্রত্যেকেই।
শারমিন, তুমি তো এখন আমাদের বন্ধুরা যা পাঠিয়েছে সেটা পড়বে।
হ্যাঁ,
তার আগে আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে তোমাকে শুভ জন্মদিন, আজকে আমাদের বন্ধু শারমিনের জন্মদিন, আমি আমাদের বন্ধুর পক্ষ থেকে এবিসির পক্ষ থেকে তোমাকে শুভকামনা রইল, তোমার প্রতি শুভ জন্মদিন।
অনেক ধন্যবাদ অরিন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্রচুর এসএমএস আমি এতক্ষণ পড়ছিলাম না, শুরুতেই অ্যাডভান্স রেখেছি অহন আছি রকম থেকে হ্যাপি বার্থডে শারমিন আপুকে, আর আমি অন্যগুলো পড়ছি, জান্নাতুর নাইম লিখেছি শারমিন আপু আমি ক্লাস সেভেন এ পড়ি, এটা ও সে এটা একটু পড়েছিলাম, শামিম কোথা থেকে লিখেছে এটা, শামিম লিখেছে জায়গার নাম বুঝতে পারছি না, শামিন আপু আজকে কুয়াশা খুব ভালো হবে, এগুলো প্রচুর দিক এসেছিল।
আমি
ছোঁয়া লিখেছে করিমগঞ্জ থেকে, কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম, ইজ দ্য বেস্ট প্রোগ্রাম টু অফ এবিসি রেডিও হবে, আচ্ছা সো আই লাভ কুয়াশা ভেরি মাচ। আমি বন্ধুদের একটু বলতে চাই, কিছু মনে না করলে বাংলায় লিখো, ইংরেজি সব বাংলায় লিখুন, ইংরেজি সব দিক, কিন্তু ভুল বাংলাও ব্যাকরণের জন্য ভুল না হয়, ইংরেজিতে যেন ভুল না হয়, কারণ আমি যদি ভুলটা পড়ি সবাই ভাববে বোধ হয় আমি আমি ভুলটা করেছি, ঠিক আছে, এটা তো ছোট্ট সাধারণ ব্যাপার, ভুল সবারই হয়, মানুষ মাত্রে ভুল হয়, কিন্তু বাংলায় লিখে ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। আর তুর্জু লিখেছি মিরপুর থেকে, অসাধারণ ভালো লাগলো অ্যান্ড সাথে কিছুটা ভয়, স্বামী লিখেছে স্বামী আপনি হ্যাপি বার্থডে, জানি না লেট করে ফেললাম কিনা, আপনি কালকে আমার এক্সাম প্লিজ প্রে ফর মি, আজকে আমি যার যার জন্য দোয়া করব সব কিন্তু উপরওয়ালা কবুল করবেন, কারণ আজকে আমার জন্মদিন, তো তাই আমার কথা আজকে শুনবেন, আজকে আমি সৃষ্টিকর্তার কাছে একটা স্পেশাল স্পেশাল মানুষ আজকে যাদের জন্ম হয়েছে সবাই। আচ্ছা কুয়াশা লিখেছে শাহেদ লালবাগ থেকে, আপু ভাইয়া কেমন আছো, থ্যাংকস এবিসি অ্যান্ড অল কুয়াশা মেম্বার্স, এমন একটা প্রোগ্রামের সঙ্গী করার জন্য আমাকে। আর রিজভি লিখেছে চিরং থেকে, আসলে ভয়টাও ভয় পেলাম, ভয় আসলেই ভয়, তাও ভয় পেলাম না, এই চিটাগং এর বন্ধু রিজভি ভয়ে পেলে উইশ করব কিভাবে, হ্যাপি পয়দা দিবস, খাওয়াচ্ছ কখন, তুমি যে আসবে যখন তখন খাওয়াবো। আচ্ছা কবির প্লাস রাজু লিখেছে ঢাকা থেকে, আপু ভয় লাগছে বা শুনতে দারুণ লাগছে, আর আর কি লিখেছে, আনশেলে লিখেছে হোয়াট আ স্টোরি, ডু নট বি অ্যাফ্রেড, আন্ট ইজ উইথ ইউ মাই চাইল্ড, আমি একদম ভয় পাই না, মাঝে মাঝে ভয় পাই রাত্রেবেলা, আনশেলি থ্যাংক ইউ সো মাচ, আর আপনি কিন্তু আমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানিয়েছেন, আপনি তো আজকে ভুলে গেছেন আমার জন্মদিন, তো আপনি লাখ লাখে কি লিখে পাঠিয়েছিলেন জানি, শুন জানাতে পারবো কি পারবো না আমি জানি না, বাট সম্ভবত আমি লিখেছি যে অ্যাডভান্স হ্যাপি বার্থডে, আপনার এই মাসে জন্মদিন ছিল আমার ঠিক তারিখটা মনে নেই, বাট আপনি খুব বিলেটেড হ্যাপি বার্থডে। আর লিখেছে আর নিচেও লিখেছে কিশোরগঞ্জ থেকে, সত্যি শারমিন আপু তোমার ভয়েস কুয়াশা দুটো শুনতে খুব হন্টেড লাগে, আমার ভয়েস হন্টেড লাগে, ভালো তো, ভয়ের গল্প বলতে যদি ভয় ভয় না থাকে ভালো লাগার কথা না, এটা এটা দারুণ কমপ্লিমেন্ট। আচ্ছা আর আর আজকের স্টোরিটা অনেক রহস্যজনক এবং হন্টেড ছিল, বাকিটা তো আসেনি, এনিওয়েজ থ্যাংক ইউ। আর আমার ফ্যান পেজে প্রচুর বন্ধুরা সব কুয়াশার গল্প ছিল আমাকে উইশ করা শুরু করেছে, দেখে আমি আর পড়িনি, তারপর আমি নামগুলো বলে দিচ্ছি একটু পরে, আমি আরো সবারটা আমি অনিয়ের বেশিতে কেক কেটেছি, যাই হোক সেটা ছবি দিয়েছি, আমার হাতে বোধহয় সময় নেই। হ্যাঁ আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, আর বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়েছি যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে বা জানিয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে ফিরে এসে আবার কথা বলছি, সঙ্গেই থাকবেন। আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশায় এবং সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উনিশ করবার জন্য। আচ্ছা এবং কুয়াশার কথা লিখেছিলাম যে আজ রাতে অনেক কুয়াশা পড়বে, ভয়ে ঠান্ডা গা হিম হয়ে যাবে, কিন্তু হিম হয়ে যাবে যাবে কিন্তু থাকছেন তো আজ রাতে কুয়াশাতে, সেটা প্রচুর উত্তর এসে গেছে কয়েকশো বোধ হয়, আমি যতটুকু পাচ্ছি আমি পড়ে দিচ্ছি। লাস্ট যেটা দেখতে পাচ্ছি সবুজ কাব্য লিখেছে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আচ্ছা ফারুক জামান লিখেছে আপনি খুব ভয় পাচ্ছি কারণ আমি একা, আর লিখেছে রাফা রাকিব হ্যাপি বার্থডে ছিল, আচ্ছা ধন্যবাদ, যারা হ্যাপি বার্থডে দিচ্ছে তাদের শুধু ধন্যবাদ জানছি, পুরোটা পড়ছি না। এসএন রাফি লিখেছে একটা জিনিস বুঝলাম না, ধীরাকে মারলো কে, ধীরাকে মারলো কে তো রহস্য, কুয়াশা তো রহস্য একটা থাকবেই, এমনও হতে পারে ধীরাকে সুমনা মেরেছে অথবা ফুলমতি, আমরা সাধারণত ধারণা করে নিচ্ছি যে ধীরাকে সুমনাই হয়তো বা
তার আগের বাসায় আসার সময় তার একটা রূপ দেখে ফেলেছিল,
হঠাৎ করে দেখে চেহারা চমকে উঠলো, রাইট। অনিন্দ অনিন্দ ঠিকই বলেছে যে সেটা আসলে ধীরা কোন কারণে, কিছু কিছু মানুষের কিছু পাওয়ার থাকে, হয়তো তার সেরকম কোন ক্ষমতা ছিল সেরকম কোন সে কারণ দেখতে পেয়েছিল। সাদিয়া লাবণ্য লিখেছে আপু অ্যান্ড ভাইয়া জটিল বাট ভয়ে পাচ্ছি, আচ্ছা ওদের কি ওদের দারোয়ানটাকে কে কেন মারলো, ওই একই কথা, হ্যাপি বার্থডে আপু। আচ্ছা আমি বারবার জেসন জনি অনেক ধন্যবাদ। রুবায় রাসেল লিখেছে আইসা বিন আপু হ্যাপি বার্থডে, একটা কথা এই স্টোরিটা আমার জানা কারণ আমি এটা পড়েছি, এটা একটা ইংলিশ স্টোরির ছায়া অবলম্বনে, এটা ইংলিশ নামটা আমার ঠিক মনে পড়ছে না, বাট বাংলা নামটা হলো ফটক তালা বন্ধ ছিল, এই বইটা আমার কাছে এখনো আছে, আমি বলতে পারবো না কারণ এটা হতে পারে আমাদের তো বিভিন্ন ধরনের গল্প আসে, একটা গল্প ছায়া অবলম্বনে ওই সময় লেখা হয়, আমি এই গল্পটা পড়িনি, এটা সাকিব সাকিব স্ক্রিপ্ট করেছে, সাকিব হয়তো সেটা পড়ে লিখেছে, আমরা বলিনি এটা সাকিব লিখেছে বা সাকিব লেখা, সেটা কিন্তু কোথাও বলা হয়নি, স্ক্রিপ্ট তৈরি করেছে সে, এটা গল্পটা সে সংগ্রহ করেছে। আর যদি পড়ে থাকো তো ডেফিনেটলি আমি খুবই হ্যাপি কারণ আমি চাই যত বেশি গল্প তোমরা পড়বে তত বেশি জানতে পারবে এবং আমাদেরকেও জানাতে পারবে। আর খাদিজা রহমান লিখেছে রহস্যময় ছিল স্টোরিটা, আই লাইক ইট। আচ্ছা আলিশা ফাতেহা লিখেছে ভয় লাগছে আপু বাট আজকে এটা শুনে মজা পেলাম। আচ্ছা অনিল তুমি এবিসি ফ্যান পেছি একটু কথা, আমার তো বাড়িতে একটু দিতে পারো।
শাহরিয়ার সাদ লিখেছে প্লিজ টেল মি রেডিও এবিসি 89.2 কি খুলনায় ধরে, সম্ভবত খুলনায় এখনো আমাদের
এখনো যায়নি কিন্তু খুলনায় যারা আছে তারা অনলাইনে শুনতে পাবে, খুলনায় এখনো ট্রান্সমিশন চালু
হয়। এবং আমাদের অনলাইন ঠিকানাটা বলে দিচ্ছি, এবিসি রেডিও
bd.fm
সিঙ্গার খান বলেছেন আমি শুনছি ভয় লাগছে, আর যে মনসান ভয়ে ভয়ে মরে যাচ্ছে। মোস্তফা কামাল লিখেছেন আমি বারবার রাউন্ড করি আমার নামটাকে উইশ করার জন্য, আমি যাই হোক তার কমেন্ট তো পড়েই দিলাম। নুরুল হাসান বাকে লিখেছে ওয়েটিং ফর দ্য স্টোরি, এটা বেশ আগেই পাঠানো। নোবনি অ্যাঞ্জেল লিখেছে অসাম ভালো লাগছে আমি শুনছি, এটাও বেশ আগে পাঠানো, এর মধ্যে একজনের কমেন্ট খুব সুন্দর এসেছে, আমাকে কেউ চিনে না এই নামে, উনি লিখেছেন যে এই শীতের মধ্যেও শরীর গরম হয়ে যাচ্ছে,
ভয়
ভয়
ভয় তো মানুষের গা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা এখানে লিখেছে অসম স্টোরি আপু, এটা লিখেছে নিয়াজউদ্দিন নিয়াজ আমার পেজে লিখেছে। আর রবিন সিদ্দিক লিখেছে আমি কিন্তু আছি আপু। ভূত মিনহাজ লিখেছে এরকম অদ্ভুত নাম শুনিনি, এটা বোধহয় সে কুয়াশার জন্য স্পেশাল তৈরি করেছে নামটা। ফ্রম টাঙ্গাইল, শেষের দিকে ভয় লাগার মতো, শেষের দিকে ভয় লাগার মতো, বাট আমার ভয় লাগে না, থ্যাংকস কুয়াশা টিম, কারণ তোমার ভয় লাগে না, তুমি অনেক সাহসী, তুমি নিজেই তো ভূত, তুমি আর কি ভয় পাবে। আর রকিবুল হাসান রাকিব লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। আর সুমন আলী লিখেছে তোমার জীবন সুখের হোক, অনেক ধন্যবাদ। আসিফ নেওয়াজ লিখেছে সুমনার সাথে ফুলমতির কি সম্পর্ক, সুমনার সাথে ফুলমতির একটাই সম্পর্ক, সেটা হচ্ছে দুজনেই মৃত, মানে আমাদের কাহিনীতে দুজনেই মৃত, সেটাই তাদের একটা সম্পর্ক, কারণ একজন আত্মায় এক মৃত ব্যক্তি হয়তো মৃত ব্যক্তিকে দেখতে পায়। আর এম ডি আনোয়ার হোসেন লিখেছে উইশ করেছেন ধন্যবাদ। আর মাজারুল ইসলাম গালিব লিখেছে প্রেমের গল্পের মতো লাগলো, মজা পেলাম, প্রেম তো ছিলই, আবির সুমনের প্রেম ছিল না, এই ভয়ের গল্পের মধ্যে যদি প্রেমের আবেশ থাকে খুব খারাপ কি, ক্ষতি না, ভালো,
হ্যাঁ ভালোই তো।
আজকের কাহিনীটা খুবই ভালো হয়েছে, আমি সহজে ভয় পাই না কিন্তু আজকে ভয় পেয়েছি, লিখেছে এম ডি অসীম শরীয়তুল্লাহ। আচ্ছা আর রিয়াজ পিটুল অনেক ধন্যবাদ। আচ্ছা রায়হান খান কেও ধন্যবাদ জানাচ্ছি। আর ক্ষমা করো, এটা কেমন নাম আপু, গল্পটা পড়ে পরে শুনতে পারিনি, আরেকবার সামারিটা বলো, তিন মিনিট আগে লিখে পারছি, আরেকবার সামারিটা একটু করতে, তুমি একটা কাজ করতে পারো, আজকে কিছুক্ষণ পরে আমরা এটা আমাদের ডাউনলোড আপলোড করে দেবো, তুমি সেখান থেকে ডাউনলোড করে শুনতে পারো। abc.fm এ লগ ইন করতে হবে, সেখানে আর্কাইভে গিয়ে তুমি গল্পটা শুনতে পারবে। এখন শুধু শুধু গল্প বলে অন্যদের SMS পাঠানোটা সেটা না করে সেটা অন্যায় হবে। রিকি ইসলাম চিটাগং থেকে লিখেছে আপু আমার মনে হয় এটা আমি জানা জানা গল্প, কিন্তু বুঝতে পারছি না, ভূতের গল্প, এমন গল্প, কোন ভূতের গল্প বা একজন ভৌতিক গল্প শুনলে সবসময় কিন্তু মনে হয় যে কোথায় যেন শুনেছি এরকম, ভূতের গল্প কোথায় একটা মিল থাকে প্রেমের গল্প, যেরকম একটু আগে যে বন্ধুর পাঠানোর গল্পটা পড়ছিলাম সেরকম গল্প বা ঘটনা আমরা অনেকেই শুনেছি, একটু হয়তো অন্যরকম। তো আসলে যেরকম দুঃখের কাহিনী শুনলে মনে হয় যে এইরকম দুঃখ তো আমি আগেও শুনেছি বা এরকম দুঃখ তো আমি আগেই পেয়েছি হতে পারে, সেরকম ভূতের গল্প একই রকম মনেই হতে পারে, কারণ ভয় আছে তো, একটা জিনিস তো কমন এখানে, দুটো, একটা হচ্ছে ভূত আর একটা হচ্ছে ভয়,
ভয়
দুটোই আছে। আর কে সে লিখেছে হচ্ছে মাহমুদুল হাসান চয়ন। আর ফুয়াদ ফারহাদুজ্জামান লিখেছে ভালো লাগলো, অল্প অল্প ভয় করছিল, এটা হচ্ছে এটা রাতের বেলা একবার ল্যাপটপ খুলে বা পিসিতে খুলে একবার abc.fm লগ ইন করে শুনে দেখো তখন কেমন লাগে, মাঝ রাতে আর একটু পরে দেখবো অনেক সাহস তখন। রিয়াজ পিটুল লিখেছে দুই পেট নিয়ে গল্প, তো পেট নিয়ে বলাটা ঠিক না বোধ হয়, অক্ষিপ্ত আত্মা বলা যেতে পারে। আর ডিইউ শুভ্রকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে বিশ করবার জন্য লিখেছে অসম লাগছে কুয়াশা বাট রহস্যময়। শুক্লা মল্লিক লিখেছেন আমাকে উইশ করেছেন আর শুভেচ্ছা পাঠিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এস কে সজীব শিশি লিখেছে এই গল্পটা কি বাস্তব, একদম বাংলা সিনেমার মতো মিলে যাচ্ছে, সিনেমাটিক ব্যাপার তো আছেই কারণ অভিনয়ের অংশ আছে। আর যদি একটু আমরা যদি রেডিওতে শোনাবো এইটুকু এফেক্ট যদি না দিতে পারি, একটু সিনেমাটিক যদি না হয় তাহলে ভালো লাগবে কেন, হতেই হবে। আর তারিন আক্তার মিতু লিখেছে অনেক ভয়ঙ্কর সুন্দর একটা স্টোরি, এম ডি সবুজ আর অনেক ধন্যবাদ, অনেক ভয় পেয়েছে সে লিখেছে যে আজ আমি অনেক ভয় পেয়েছি কিন্তু অনেক মজাও পাচ্ছি, থ্যাংক ইউ কুয়াশার সবাইকে, ভালোবাসা দিয়ে ভরাবো তোমায়, ভালোবাসতে এসেছি আজ তোমার আঙিনায়, চাঁদের আলোর মতো আলোকিত হোক তোমার জীবন, যদি তুমি করে নাও আমায় তোমার একান্ত আপন, হ্যাপি বার্থডে টু ইউ, একটু বেশি হয়ে গেল না, হ্যাঁ মানে একটু মশলা বেশি হয়ে গেছে আর কি,
কবিতা উৎসর্গ করেছে,
হ্যাঁ হ্যাঁ তাই অনেক, আমি সেটাই সেই হিসাবে নিলাম তোমার কথা অনুযায়ী। আচ্ছা ক্লান্ত পথে লেগেছে আমি আমার রুমে একা তাই একটু একটু ভয় লাগছে তবে মজা পাচ্ছি, এগুলো হচ্ছে সান্ত্বনার কথা পরের লাইনটা, আসলে কিন্তু ভয় পাচ্ছে। আর মেহেদী হাসান মুন্না বেশ করবার জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি ভয় পাইছি শারমিন, আপনি লিখেছেন রাসেল, ভূতের নানা। আচ্ছা ভূতের কি একটা আছে, ভূতের নানাও আছে, মানে আমাদের কুয়াশা আসতেছে ভূতের নানা, এরপরে ভূতের খালু আসবে, ভূতের ফুপা আসবে, ফুপু আসবে, অনেকে আসতে পারে এরকম। ভূতের নানা লিখে বার দিয়েছেন, ভূতের নানার কমেন্ট কি শ্যামিন আপু পড়বে না? এই তো পড়ে দিলাম, আমি তো প্রথমে বুঝতে পারিনি যে ভূতের নানা থাকতে পারে, ভূতের আসলে ভূতের নানা থাকতে পারে, সবাই থাকতে পারে। ভূত মিনহাজ যদি থাকতে পারে তাহলে ভূতের নানাও থাকতে পারে। আচ্ছা দুটো ভূত পেলাম, একটা নানা পেলাম আর একটা, এটা কি নাতি নাকি মিনহাজটা? আচ্ছা এফ এ হাসিব লিখেছে ভয় পেয়েছি কিন্তু চরম লাগছে। আমার মনে হয় আমাদের আজকে বোধ হয় বিদায় নেবার সময় হয়ে গেছে, আমরা আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও আগামী সপ্তাহে নতুন কুয়াশা নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি আমি শ্যামিন,
আমি অনিন্দ।
সবাই খুব খুব ভালো থাকবেন, খুব চমৎকার দিন কাটাবেন, আগামীকাল ভয় কিচ্ছু নেই, ভয়ের সময় কেটে গেছে, শুভরাত্রি।
আর আগামী দিনটা তোমারও ভালো যাক, প্রথম প্রহরে আমাদের শুভকামনা রইল,
অনেক ধন্যবাদ, শুভরাত্রি,
শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.